This track was downloaded from fusionbd.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। বুধবারের রাত 12টা বৃহস্পতিবার পড়ে গিয়েছে এবং ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, কিন্তু ব্যর্থতাই জীবনের শেষ কথা নয়। তাই ভেঙে না পড়ে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলতে হবে। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। আজকে জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে কে রয়েছে শুরুতেই আমি তার সঙ্গে একটু পরিচিত হব। আপনার নামটা একটু বলেন।
আবুল হাসান রনি।
আবুল হাসান রনি, মানে ডাকনাম হচ্ছে রনি। বয়স কত আপনার?
27 চলছে।
আর জন্ম জেলা?
গোপালগঞ্জ।
গোপালগঞ্জে। বর্তমানে থাকছেন কোথায়?
ধানমন্ডি।
ধানমন্ডিতে। 27 বছরের রনি আজকে এখানে আছে তার জীবনের গল্প বলার জন্য, এবং কি তার জীবনের গল্প আমরা নিশ্চয়ই শুনব। তার আগে বরাবরের মতো আপনাদেরকে বলবো ফেসবুকে চলে আসার জন্য, আমাদেরকে কল করার জন্য। নাম্বারটি হচ্ছে 0961389282। আমরা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, দ্য ক্লোজার দ্য বেটার। জি, আপনি একেবারে যেখান থেকে মনে আছে শৈশব আপনি যেমন করে বলতে চান বলুন।
আমার পড়াশোনা হয় গোয়ালা টিসিএল উচ্চ বিদ্যালয়ে।
গোয়ালা, আচ্ছা, ঠিক আছে।
স্কুল বয়সে আমার পড়াশোনা কোনো মন বসত না, পড়াশোনা করতাম, বাবা মার কথা শুনতাম, কিন্তু অনেক সময় অনেক দুষ্টামি করতাম। আমার বেশি শখ হচ্ছে মাছ ধরা এবং পাখি মারা ছিল। পাখি ধরতাম, কোথায় পাখি আছে এগুলো বাবা পছন্দ করতো না। পাখি মারা, মাছ ধরা, মূলত বাবার ব্যবসা, পাখির ব্যবসা এবং ধানের ব্যবসা করতো। কিন্তু আমার ছোটকালের থেকে, আরো আগে থেকে, যখন আমি বুঝতে পারতাম তখনই আমার ই ছিল যে পড়াশোনা করি কি হবে। মানুষ পড়াশোনা, অনেক পড়াশোনা করে কিছুই করতে পারে না, বেকার থাকে। আমি ছিল যে আমি বাইরে যাবো।
আপনার কয় ভাই বোন ছিলেন?
এক ভাই এক বোন।
এক ভাই এক বোন। বাবা কি করতো বলছিলেন?
ব্যবসা করে।
বাবা ব্যবসা করতো। আচ্ছা, যে সময়ের গল্প আপনি বলছিলেন ওই সময় আপনার বয়স কত?
যখন আমি এই যে স্কুল লাইফ যখন বুঝি, এটা আমি শর্ট
স্কুল যখন বলছেন,
যখন 6-5-6 থাকতে তো বুঝি পুরোটাই, তখন আমার পড়াশোনায় মন বসত না। মানে অ্যাকচুয়ালি কি, পড়াশোনা আমি পড়লে মুখস্থ হতো চাচ্ছ না, বিশেষ করে বানানি কিছুটা ভুল হতো। তখন বাবা বলতো যে না, ওরে বাইরে পাঠিয়ে দিব, বা আমার ইচ্ছে ছিল আমি বাইরে চলে যাবো। তাই বাবা মা কয়েকবারই বলে যে ছোট একটা রাষ্ট্র পাঠাই দিই, আবার মা বলে যে ঠিক আছে, তাই তো যদি পড়াশোনার মন জানার বাইরে পাঠাই দিব, কোন রকম টিএসএস পরীক্ষা দিলি, মেট্রিক পাশ করলে আমি বাইরে পাঠাই দিব। তা আমি বললাম কি যে না, আমার বাইরে যাওয়ার সব, আমি পড়াশোনার মন দিতাম, আমার আব্বার খুব ভয় পেতাম, মায়ের তেমন একটা কেয়ার দিতাম না, বাবাকে খুব সম্মান করতাম এবং এখন সম্মান করি, বা কিন্তু ভয় পেতাম খুব। বাজার চলে যেত বা ব্যবসার কাজে চলে যেত, তখন ফাঁকে ফাঁকে আমি মাছ ধরতাম, বা স্কুল কখনো কামাই দিতাম না, স্কুলে যেতাম রেগুলারলি। আমার বাড়ি থেকে স্কুল বেশি দূরত্ব না, মানে 7-8 মিনিট লাগে। কিন্তু আমার খুব নেশা ছিল মাছ ধরা এবং পাখি ধরা। তারপর যখন আমি ক্লাস 9 উঠি, তখন আমাদের গ্রামে থাকে, ওনার নাম চেয়ারম্যান, তখন ওনার সাথে বাবা আমাদের কিছু জমি ক্ষেত নিয়ে মানে বিরোধ বাঁধে। বিরোধ বাঁধে মানে ওনাদের প্রতি মাসে আমার বাবা ব্লক করে, আবার মানে ধানের শেষ পানি লোক রেখা কাজটা করে, তখন উনি প্রায় মাসে বছরে আমাদের কাছ থেকে চাঁদা নিত। আমার বাবা পছন্দ করতো না। কিন্তু যখন পছন্দ করতো না, তখন মানে ওনারা খুব মানে ইঠি করতো, বলো লোক করতে দিবে না, এরকম চাঁদা চাইতো। আব্বা বলতো যে না, আমার ছোট কাকা আছে খুব ডেঞ্জারাস, উনি আবার বলতো যে না, চাঁদা ঠাদা দেওয়া যাবে না। আব্বা বলতো চাঁদা দিব না। আমার চাস্তো চাচা আছে, মানে আব্বার হাপন চাস্তো ভাই পান্নু শেখ, তো উনি আবার সাথে জড়িত ছিল।
আচ্ছা,
পরে ওনার বাধ্যতামূলক ভাবে চাঁদা দেওয়া হতো, 10,000-20,000 টাকা দেওয়া হতো। যখন আমি ক্লাস 9 উঠি, তখন আর্মিরা ধরে অ্যাটাক করে। তখন আমার কাকার কাছে অস্ত্র রাখে, জানি না যে ওনার কাছে অস্ত্র আছে। তো এক পর্যায়ে আমাদের বাড়িতে আসেছে সহ পর্যায়ে আমার ডাক দেয়, এদিকে আসো। আমি যাওয়ার পর বললো যে তোমার কি হয় পান্নু শেখ? আমি বললাম আমার কাকা বলতেছে যে হ্যাঁ, কান্টালি মাথায় বেড়ে ধরলে কিছু পাওয়া যেতে পারে। তখন আবার ওনার সাথে যে যে চেয়ার আপন বাড়ি, উনি বলতেছে স্যার, উনি এই ছেলে আয়ার সাথে জড়িত না, আর এন্টি পার্টি। পরে স্যারের কাছে বুঝেই বলে, কারণ ওরাই মানে সাথে ওদের সাথে মানে শত্রুতা ছিল আপন চাচার সাথে। ওরা আমাদের ও বলতেছে যে না, ওরা এই ধরে নিল না। পরে আমাকে বলে ঠিক আছে, ও যদি থাকে আমাদের সঙ্গে তাহলে অস্ত্র পাইলি ও অবশ্যই দিবে এন্টি পার্টি। পরে খুব মানে আমাদের সবাই দেখে যে ও হবে ছেলে জড়িত, মানে থাকে একসঙ্গে থাকে, লাভ হবে কি যে আমার একটা ছেলে যদি জানছে যে মেয়ের সাথে ছিল, লাঠি কেটে দিছে, মারছে এবং পুরো দিনটাই সঙ্গে আমি ছিলাম।
আচ্ছা,
পরে আব্বা বাবাকে যে না তোর সরাসরি বাহিরে পাঠিয়ে দিব, তাই আব্বা আবার খালা তোদের সবাই ফ্যামিলি সহিতেলি থাকে।
আচ্ছা,
তখন তার সঙ্গে কথা বললো যে কি করা যায়। তখন আমার মামার আব্বা খালাতো বাড়ি থাকে রাজুর মাদারীপুর বাড়ি, ওরা সবাই ফ্যামিলি থাকে ইতালি। তখন তার নাম হচ্ছে নামুল, তখন আব্বা কথা বলে, সে আসে ইতালি থেকে, তখন বলে যে ভাই এরকম এরকম কি করা যায়। তো বলো ঠিক আছে, এখন তো স্পন্সর নিচ্ছে, আগে তো অবৈধভাবে নিত, তো আপনি কোন ভাবে দিবেন, রাশিয়া দিয়ে ফ্লাইট হয় তাহলে আপনি করতে পারেন। তখন আমি 2004 এর ব্যাচ থাকি এসএসসি পরীক্ষার।
ওকে,
তখন আব্বা বললো তোর বয়স তো কম, প্রায় 15-16, তাহলে এখন কি করা যায়, তুমি কি রাশিয়া দিয়ে পাঠাবা? রাশিয়া দিয়ে পড়লে মানে দ্রুত হবে এবং কম টাকা 5-5 লাখ টাকার মধ্যে হয়ে যাবে
অবৈধভাবে,
অবৈধভাবে রাশিয়া দিয়ে ফ্লাই। তখন আমাকে বললো ঠিক আছে, তাহলে আর কাগজপত্র জমা দিলেন, তখন আমার পাসপোর্ট বাড়ি থেকে করে ফেললো।
ওই সময়টাতে আপনি দেশের বাইরে গিয়ে কি করবেন এগুলো নিয়ে কোনো কথা হচ্ছিল?
না, কথা হয়নি, তখন আমি ছোট,
মানে দেশের বাইরে শুধু পাঠিয়ে দিবে, কিন্তু কি করবেন না করবেন কোনো ঠিক ঠিকানা
নেই। তখন আব্বার ইচ্ছা হচ্ছে যে ওইখানে তো আমার খালাতো ভাই আছে, যখন সবাই ফ্যামিলি নিয়ে থাকে তখন আর কোনো সমস্যা হবে না
ইতালিতে।
হ্যাঁ, আর তারাও বলছে যে কোনো ব্যাপার না। তখন আব্বা তাদের ভরসা যে আমার খালাতো ভাই যেহেতু আছে এখানে, তখন ও ছোট হইলো তার ম্যানেজ করে নিতে পারবে, দোকানে থাকবে বা একটা রেস্টুরেন্টে থাকলো। তাহলে পরে তখন ধরছে এর মধ্যে, পরে তো মামা বললো কি যে তখন তুই যদি থাকুস তো সমস্যা হতে পারে বাড়িতে, তুই চলে আয় ঢাকা। তখন মামারা ফকির ফুল, তাদের হলো প্রিন্টিং এর ব্যবসা, অফিসের নাম এট ক্লাসিক এসপি, তখন সে আমাকে গ্রাফিক্স এর কাজ শেখায়। আমার তখন
লেখাপড়া তখন বন্ধ করে দিলেন,
ওই যখন চলে আসছে এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি, কারণ আমার রাশিয়ার ফ্লাইটের কথা ছিল।
এই পয়েন্টগুলো একটু লক্ষ্য রাখবেন প্রিয় শ্রোতা, বিকজ দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি হেলো ইট 920 তে, এবং এটা থেকে অনেক বড় একটা লেসন পাওয়ার সুযোগ আছে। বলুন।
তারপরে ওইখান থেকে আমার আব্বা ওই বাড়িতে ই করে ক্ষেত খামারি কাজ করে,
আমার বাবা ওটা দেখছে, বিজনেস করছে, ক্ষেত খামারি কাজ দেখছে,
বিজনেস করে বসছে একবার পাটের ব্যবসায় বেশি। তখন বাবা কিছু আমাদের একটা জমি ছিল, মানে আমার নানা চাষ নানা উনি প্রায় মানে ডাবল টাকা দিয়ে জমিটা নিয়ে নেয়। তখন বাবা আবার বলে যে তুই 2.5 লাখ টাকা এই জমির জন্য, 14 কাঠার জন্য 2.5 লাখ টাকা পাবি। তখন আবার বললো কি যতগুলি টাকা যদি একটা জমি বিক্রি হয় তাহলে আমার জন্য ভালো হবে, একটা জমি বিক্রি করলে আর কিছু ম্যানেজ করলে 5 লাখ টাকা লাগবে ইতালি যাওয়ার জন্য, তাহলে আমি দিই। তখন তার কাছে 2.5 লাখ টাকা বিক্রি করে ফেলে, আর অন্য আর একটা জমি বিক্রি করে, এই মিলে ঠেলে আব্বার কাছে কিছু ক্যাশ ছিল, এই দিয়ে আমার 5 লাখ টাকা হাতে নিয়ে আসে।
ওকে,
পরে রাজুর তার খালাতো ভাইদের কাছে টাকা জমা দিয়ে আসে। টাকা জমা দিয়ে
পরে কত টাকা জমা দিলেন?
5 লক্ষ টাকা।
5 লক্ষ টাকা আপনার জন্য জমা দিল।
তখন আমার মেয়ে জমা নতুন ব্যবসা, তখন রাজুর যাদের কাছে টাকা জমা দেয় তারা 1 বছর হয়ে যায় নিতে পারে না আমাকে, কারণ আমার প্রায় এখানে ঢাকাও প্রায় 1 বছর হয়ে আসছে, আমি গ্রাফিক্সের কাজ খুব ভালো পারি।
ওকে,
তখন মামা বলে নতুন একটা মেশিন নেবে, পিরেশের মেশিন। তখন আমাকে মামা বলে যে তুই তোর বাবাকে বল যে তুই টাকা তোর বিদেশে যাই কি হবে, ইতালি যাবি, যে 1 বছর তোর গুরুত্ব নিতে পারবে না সম্ভবত, তাহলে এখানে একটা মেশিন যদি 30 লক্ষ টাকা দিয়ে কিনি তোর বাবা দিলেও কিছু, ইতালি গেলে তো তোর 8 লাখ টাকা লাগবে এখন বর্তমানে, তাহলে তুই আমাদের কিছু টাকা দিলি 10 লাখ, আর আমরা 10 লাখ টাকা দিয়ে কিস্তির মাধ্যমে একটা 30 লাখ টাকা 35 লক্ষ টাকা নিয়ে নি, তাহলে ইনভেস্ট করলে এখানে 40 হাজার টাকা মাসে পাওয়া যাবে
ঢাকাতেই,
ঢাকাতেই ইনকাম করা যাবে, তুই ইতালি যাবি কেন?
আচ্ছা, এটা টাকা জমা দেওয়ার পরের ঘটনা?
হ্যাঁ, পরের ঘটনা। কোন মামা তখন আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে ব্যবসায়, তখন মেশিন কেনা লাগে নিজেদের এজন্য। তখন বললো দেখ ঝর্ণা প্রেস আছে এখানে, ঝর্ণা প্রেস, তারপরে আরো কয়েকটা প্রেসের কথা বললো আমাকে, পরে বললো দেখ এরা কিন্তু খুব লাভবান হচ্ছে। তখন বললাম দেখ মামা আমি তো একটু ভালো বলবো না, আব্বার সঙ্গে ভালো কথা বলেন আপনি।
আচ্ছা,
তখন তোর আব্বার তুই ফোন দিয়ে আন ঢাকা। তখন বললাম আপনি ফোন দিয়ে মামার সাথে, আব্বার সাথে মামার সাথে খুব ভালো ক্লোজ আগে থেকেই। তখন মামা নিয়ে আসলো ঢাকা, আমার পরে বিভিন্ন ব্যবসার ভবিষ্যৎ দেখালো, কারণ আপনি গ্রামে থাকবেন কেন, ঝগড়া ঝুগড়া হয় তো আপনি ঢাকায় এসে আমার ম্যানেজারি করেন, আপনি এই 10,000 টাকা স্যালারি ফিক্স ধরা হবে, রনি এখানে গ্রাফিক্সের কাজ করলো, আফাও থাকলো এখানে, চিন্তা ভর্তি করে দিলেন স্কুলে, তাহলে ভালো হবে। তখন আব্বার এক পর্যায়ে ভালো মানে পরামর্শ দিয়ে আব্বাও রাজি হয় যে ঠিক আছে, তো একটা ছেলে আমার বাহিরে যেয়ে অনেক কষ্ট করবে, তাহলে এখানে যদি ব্যবসা বাণিজ্য করি তাহলে তো ভালোই হবে, খারাপ হবে না।
ওকে,
তারপরে আব্বার কথা মতন আমি জানি না যে টাকা ও হেন্তি তুলে নিয়ে আসছে, পরে তার খালাতো ভাইদের কাছে কথা বলে তারা 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেয়।
ওকে,
সব টাকা দিয়ে দেয় বাবাকে, আব্বাকে টাকা দিয়ে, আব্বা আইনে মেজ মামার কাছে ঢাকা এনে দিয়ে দেয় টাকা, তাকে আরো কিছু টাকা এনে দেয়, 5 লক্ষ টাকা আব্বার ক্যাশ দেয় এবং আর প্রায় ধরেন 2 লক্ষ টাকার মতন আব্বা।
এগুলো কেন দিচ্ছে আপনার বাবা?
মানে এটা আমার মামা হাপুন, মানে আপন তার শালা।
হ্যাঁ, কিন্তু আপনি যেহেতু 4 লাখ টাকা লাগবে আপনার এত টাকা দিচ্ছে কেন?
5 লক্ষ টাকাই তারা বলছিল
হবে, তারপর আরো 2 লাখ টাকা
এই মধ্যে আবার মিসিং হয়েছে স্যার। এটা হচ্ছে যখন রাশিয়া দিয়ে ফ্লাইটের কথা বলে আমার ডেট দেয়, তখন সেই মুহূর্তে আমার বাড়ির সাইডে একজন রাশিয়া দিয়ে ফ্লাই হয়।
আচ্ছা,
রাশিয়া দিয়ে ফ্লাই হওয়ার পরে উনারে ইট মারে অনেক, টর্চারিং করে পুলিশে।
কোথায় ইট মারে?
রাশিয়া পুলিশে মারার পর উনি বাংলাদেশ ফেরত চলে আসে, আসার পরে আব্বা ওইগুলো দেখে।
আচ্ছা,
মারা দেখার পরে আব্বা সহ্য করতে পারে না, যদি আমার ছিল ধরা পড়তে পারে স্বাভাবিক। পরে তার খালাতো বেদের কাছে বলে এনামুল তুই আমার রাশিয়াতে ফ্লাইট করিস না, ওরা যদি পারো সরাসরি স্পন্সর নে, টাকা যদি তার বেশি লাগে দিব। সেই কাকা বললো যে স্পন্সরিং
গ্রাফ এই জন্য 2 লাখ টাকা,
এই জন্য বললো 7 থেকে 8 লাখ টাকা লাগতে, রব বুঝে গেলেই 5 লাখ টাকা লাগে।
আচ্ছা, সেই জন্য 2 লাখ টাকা ম্যানেজ করেছে বৈধভাবে জেল যাওয়ার জন্য।
না তখন মানে এই বলছে যে অবৈধ মানে সরাসরি নেওয়ার জন্য 7-8 লাখ টাকা লাগে, 9 লাখ টাকা হাইস্ট, যা খরচ যাবে তাই নিবে, আমাদের কাছ থেকে লাভ নিবে না। পরে ওই এক বছর নিতে পারে না, পরে মামার কাছে মামা নিয়ে আসছে ঢাকা, আনার পরে বললো যে আমি মেশিন কিনবো, আপনি আমার মেশিনের সাথে যুক্ত হবেন, পার্টনারশিপ হবেন, কোন পরামর্শ দেয় বলো, আবার ম্যানেজারই করবেন আমার এখানে চাকরি করবেন, আবার মেশিনের দেখাশোনাও করলেন আপনি। তো মামা বললো ঠিক আছে, যে তোমার যদি মাসে যদি 50,000 টাকা আমার থাকে তাহলে আমি শুধু শুধু আমার ছেলেকে বিদেশে দেবো কেন। তখন বাবা তার কথা মতন তার ওই মানে আব্বার খালাতুবের কাছ থেকে, এনামুলের কাছ থেকে, যে তেলি থাকে তার কাছ থেকে টাকাগুলি নিয়ে আসে, আনার পর মামার কাছে টাকাগুলি দিয়ে দেয়। তখন মামা করে কি মেশিন কিনে, মেশিন কেনার পরে প্রায় এক বছরের মধ্যে কোনো লাভ ঠাভ কিছুই দেয় না, টাকার অংশও দেয় না। হ্যাঁ, এবং মা আব্বারে টাকা দেয়, স্যালারি দেয় বেতন 7,000 টাকা স্যালারি দেয়। তখন মামার বাসায় থাকা খাওয়া সবই, পরে এক পর্যায়ে আব্বার খুব অসুস্থ হয়ে যায় জ্বর, এবং মাঝে মধ্যে খুব রাগ ব্যবহার করে এক বছর পর থেকে বাবার সাথে মামারা, মেজো মামা এবং ছোট মামা একসঙ্গে শেয়ারে থাকে ওইখানে ব্যবসা করে। তখন মাঝে মধ্যে আমার খুব খারাপ লাগতো যে আব্বার সাথে খারাপ ব্যবহার করে আমার কাছে টাকা নিয়ে এখন এরকম অবস্থা। তখন আব্বার বললো যে দুলাভাই দেখেন আপন জন, আপনি আমার যেহেতু দুলাভাই, যদি একসঙ্গে পার্টনারশিপ থাকে তো দেখা যাচ্ছে ভবিষ্যতে আমাদের কোন মানে আত্মীয় যেহেতু এটা সমস্যা হতে পারে, তো রনির একটা দোকান দিয়ে দিব। দুঃখটা বললো যে তুই যদি পারস তো লাইন ভালো আছে এদিকে পিছনে, তা তুই যদি পারস বাহিরে পাঠাই দে।
আচ্ছা,
মানে আব্বার মাথা থেকেও বাহিরের চিন্তাটা যায় নাই, আব্বা বুঝতে পারছে যে আমার ও পার্টনারশিপ নিবে না, আমার সাথে চিট করছে। তখন বললো ঠিক আছে তুই যেটা ভালো মনে করো সেটা করে, ত্যাগ তোর নেমে আসা বলো তুই দাঁড়াইতে পারো তাহলে আমার ছেলে দাঁড়াইতে পারবে।
আচ্ছা,
তখন ইস্টার মল্লিকে তিনতলায় 33-34 নম্বর দোকান মামা 10,000 টাকা দিয়ে।
আমি একটা জিনিস একটু বোঝার জন্য ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে একদিকে আপনার ইতালিতে যাওয়ার প্রসেস চলছে, সেখানে টাকা পয়সা জমা দেওয়া আছে, আরেকদিকে আপনি ঢাকায় এস্টাবলিশ হওয়ার চেষ্টা করছেন।
জি জি,
অদ্ভুত না বিষয়গুলো, এবং লেখাপড়া বন্ধ হয়ে গেছে।
ইতালি থেকে টাকা নিয়ে আসছে,
ইতালি থেকে টাকা নিয়ে আসছে,
মামার কথা টাকা নিয়ে আসছে।
তারপর
পরে মামার কথা বলছে যে এখানে প্রেস কিনবো।
আপনার বাবার তো আর্থিক অবস্থা খারাপ ছিল না, যেটা বুঝতে পারছি, লেখাপড়া বন্ধ করে দিল কেন?
লেখাপড়া বন্ধ করে দিল, আমার পড়ালেখা মনোযোগ ছিল না,
একটাই ছেলে আপনি পরিবারে, পড়ালেখায় মনোযোগ ছিল না বলে বন্ধ করে দিল।
আমার বাবা মার খুব চেষ্টা ছিল, মানে খুব মানে যথেষ্ট, আমি বলবো না যে আমার জন্য
চেষ্টা ছিল, কিন্তু আপনার সামহাও হচ্ছিল
না, আমার হচ্ছিল না, কারণ আমার পড়াগুলো মনে থাকতো না,
মনে থাকতো না। আচ্ছা ঠিক আছে বলুন। তারপর
পরে ওই মামা ওই একদিন শুনলো কি যে হ্যাঁ দোকান নিচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে, প্রথমে 50,000-1,00,000 টাকা দিয়ে দোকান মানে অ্যাডভান্স দিতে হয়, আর 6 লাখ টাকা টোটাল দুইটা দোকান কিনে নিতে হবে কিস্তিতে। তখন আব্বা খুশি হলো, সবাই মিষ্টি মিষ্টি খাওয়াইলো, মামাই কিনে মিষ্টি নিয়ে আসলো সবাইকে, স্টাফ যারা ছিল সবারই খাওয়াইলো। পরে এক পর্যায়ে 15-20 দিন পর শুনলো কি যে 10,000 টাকা কম নিয়ে টাকা ফেরত নিয়ে চলে আসছে, যে রনি দোকান দিতে পারবে না ওইখানে, দিতে পারবে না। তখন আব্বা খুব কষ্ট পেল যে তোর কাছে মেতুগুলি টাকা দিলাম, আইনা তুই মেশিন কিনলি, তুই আমার পার্টনারশিপ নিলি না, আবার এখন দোকান কিনলি একটা 15-20 দিন পর, এখন আবার 10,000 টাকা কম দিয়ে নিয়ে আসলি। তখন সেই মুহূর্তে কিছুদিন পরে আব্বার সাথে খুব আরো বেশি রাগ ব্যবহার করে, এই কাজ ত্রুটি ধরে, আগে কখনো ধরতো না, পরে ত্রুটি ধরে। তখন আব্বা আমি বললাম এর মধ্যে আব্বার খুব জ্বর, খুবই জ্বর। তা আব্বা 7 তলা যখন রুম নিচ্ছে সবাই থাকতো, প্রেসের আরো কাগজপত্র, প্রেসের কাজ মালমল থাকতো, তখন এক পর্যায়ে আব্বার সাথে খুব মানে কেউ আসেও না কেউ দেখতে, যে আব্বার জ্বর দুলাভাই দেখে আসি কি অবস্থা। আমার মামা নিয়েও আসে না উপরে, ছোট খালামণি থাকতো সেও আসতো না। পর আমার কাছে খুব কষ্ট লাগলো যে আব্বা এত জ্বর কেউ আসলো না, তার কাছে এখন আমাকে প্রায় 5 লক্ষ টাকা রয়ে গেছে, তারও তো একটা চোখ দেখতো যে কি অবস্থা, ম্যানেজার ছিল তাকে বলতে পারতো যে যাও তুমি দেখে আসো বা কি অবস্থা, ডাক্তারের কাছে নেওয়া লাগবে কিনা। তখন আমি বললাম যে তাদের কাছে এতগুলো টাকা পড়ে রয়েছে, তাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই, আমার বাবা অসুস্থ আজকে 1 সপ্তাহের উপরে, ডাক্তার আমার আমাদের আমার আমার টাকাগুলি দোক, আমি এখান থেকে বিদায় চলে যাবো, আমার কাছে তাদের কাছে থাকবো না। তখন তার আব্বার ক্লাসমেট আছে পাশের গ্রাম মনিকান্দি, মানে দেবোত্তরের অংশ একটা, ওটাকে দেবোত্তর বলা হয়। তা ওইখানে সেকেন্ড নামে এক ভদ্রলোক থাকে, উনি অনেক আগেরই ওইখানে, কিন্তু থাকে খুলনা, উনি বাবার বাড়ি, ওনার নিজের বাড়ি ওইখানে, তো ওনার ভাইরা আছে কয়েকজন, তো ওনার বললো যে কয়েকজন গ্রাম থেকে ইতালি গেছে, গ্রিস গেছে, তুই কি গ্রিস যাবি, গ্রিস থেকে ইতালি যাবে চলে। তখন ওই এনামুল মামা যে ওনার আব্বার ফুফাতো ভাই, তাদের কাছে ফোন দিল যে এরকম এরকম আমাদের এখান থেকে কয়েকজন লোক গেছে, প্রায় 8-10 জন লোক গেছে, তারা গ্রিস পর্যন্ত নেয়, তারপরে কি করা যাবে। তখন আব্বার খালাতো ভাইরা বলে ঠিক আছে ভাই, মানে আব্বার খুব সম্মান করে, তারা খুব ভালো শ্রদ্ধা করে, এখনো শ্রদ্ধা করে, হেল্প করে, তারা বলে যে গ্রিস পর্যন্ত নিয়ে যেতে পারলে আমি যেভাবে হোক আমি ইতালি নিয়ে আসবো, সমস্যা নেই।
ইতালিতে গিয়ে আপনি কি করবেন, তদ্দিনে কি ঠিক হয়েছে?
ইতালি কেউ যে আগে থেকে সিদ্ধান্ত নেয় না কি করবো স্যার,
ওইখানে গিয়ে যা পাবে তাই,
ওইখানে যে বেশিরভাগ বিক্রি করে ফুল ফল এগুলো, আবার
মানে যে কোনো একটা কাজকর্ম করে খাবে,
কাজকর্ম করবে তখন ওই
নিশ্চিত যাত্রা। এবং আজকের এই জীবনের গল্পটি কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমি জানি যে সব শ্রেণীর মানুষ এই অনুষ্ঠানটি শোনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি, বিশেষ করে যারা বিদেশ যেতে চান এবং কোন নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই একটা অবৈধ রুটে শেষ পর্যন্ত ভাগ্যে আসলে কি ঘটে সেটার একটা দুর্ধর্ষ জীবন গল্প আজকের এই হ্যালো ইট নাইন টু জিরো। বলুন তারপর।
তারপরে আব্বা অ্যাকচুয়ালি ওদের সাথে ফাইনাল কথা বলে ফেলে যে গিরিজ যাচ্ছি আমরা কয়জন, এক গ্রাম থেকে চারজন, আমি এক গ্রাম থেকে, পাশের গ্রাম থেকে তিনজন,
গ্রিস থেকে ইতালিতে যাবেন,
গ্রিস কদেশ কন্টাক্ট থেকে গ্রিস পর্যন্ত, আর আমার পরিকল্পনা হচ্ছে ইতালি,
মানে আপনি গ্রিসে ঢুকবেন আগে তারপর যাবেন
ইতালি। হ্যাঁ, তখন আব্বা বললো যে তুই, আমি ঢাকা গেলাম মামার সাথে, দেখলাম আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো, আব্বা বললো তুই চলে আয় তোর এখানে থাকা লাগবে না।
টাকা
টাকা দেয় নাই, পরে টাকা দিবে, টাকা না দিয়ে যাবে কোথায়?
আচ্ছা,
যেহেতু আপন এখানে রক্তের সম্পর্ক, টাকা দিতে হবে বাধ্যতা। পরে এক পর্যায়ে আমি ঢাকা বাড়িতে চলে আসি, পরে দেখি যে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে জমি বিক্রি করে ফেলেছে একটা অলরেডি,
বাবা বাবা জমি বিক্রি করে ফেলেছে,
একটা জমি অলরেডি বিক্রি করে ফেলেছে, তখন আমাকে পাসপোর্ট করতে বলে আবার।
আচ্ছা, পাসপোর্ট তো একবার করলেই হয়, পাসপোর্ট আবার আরেকবার করতে হলো কি কারণে?
বয়স বেশি বাড়ানোর জন্য, কমানোর জন্য, তখন
বয়স বাড়ানো কমানোর জন্য,
বয়স কম ছিল তখন, তারা সিদ্ধান্ত নিল আমাকে পাকিস্তান ফ্লাইট করাবে, তখন ওই পাসপোর্ট মানে বেশি বয়স না হলে তো ওরা অ্যাকসেপ্ট করবে না।
আচ্ছা,
তখন আমার প্রায় দুই বছর তিন বছর বাড়াই দিয়ে পাসপোর্ট করলো আবার একটা, তখন আমি ঢাকা আসলাম, ঢাকা আসার পর হাসান টাওয়ারে চোদ্দতলায় আমাকে নিয়ে গেল, সরি বারোতলায়, পরে এখান থেকে আমাকে ডেট দিল। এর আগে অনেকবার আমার ফুফুতো ভাইয়া ছিল, আরো একজন ছিল, প্রায় এর আগে আট দশজন গেছে গা, ওদের যাওয়ার জন্য আরো গ্রামের মানুষ আরো হুচকে পড়ে গেছে যে আমাদের, আমার নিন আমার নেন, বা টাকা জমা দিচ্ছ কয়েকজন, এর মধ্যে আমাদের চারজনের টাকা জমা দিছি, আমাদের ডেট আমাদের চারজন একসাথে একসঙ্গে ব্যাস করছে, তা আমার সবাই আত্মীয় ভিতরই, মানে আমাদের আমি আলো আমার গ্রামের একজন, আর পাশের গ্রামই আমাদের, মানে পাশের গ্রামই আধা ঘন্টা লাগে না দূরত্ব তাদের বাড়িতে। তা এর মধ্যে আবু বললো যে সবাই যেহেতু আছে, আমার আপন বিয়েও আছে কাউসার নাম ওনার, তাহলে আমাদের টাকা জমা দিলাম, এরপরেই মানে ঢাকা আসলাম, ডেট পড়লো যে জানুয়ারি মাসের চার তারিখে ফ্লাইট।
আচ্ছা,
তখন মানে তাদের কথা মতনই আমি আবার ঢাকা চলে আসি, একদিন আগে চলে আসি, আসে আমি যেখানে একটা পরিচিত এক আত্মীয় বাসায় উঠি, পরে আমি ঢাকা আব্বা সহ যাই এয়ারপোর্টে, পরে আমাকে পাকিস্তান ফ্লাইট করায়,
পাকিস্তান,
পাকিস্তান করাচ্ছি।
কত সালের দিকে মনে আছে?
2005 জানুয়ারি চার তারিখে।
আচ্ছা,
তখন আমি চারজনই আমরা ফ্লাইট করি, যখন আমরা বাংলাদেশ ঢুকি, ইমিগ্রেশনে ঢুকি, তখন এক ব্যক্তি এসে আমাদের হাতে একটা ব্যাগ দেয়, ওই ব্যাগের মধ্যে চার বোতল মদ ছিল।
একটু দাঁড়ান, আপনাকে এখানে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যখন আপনি ইমিগ্রেশনে ঢোকেন,
জি জি,
ইমিগ্রেশন বলতে আপনি কি বোঝাচ্ছেন?
ইমিগ্রেশন যখন আমি পাসপোর্ট নিয়ে, যখন যে ইমিগ্রেশনে যে টেবিলে ম্যাডামরা থাকে, স্যাররা থাকে,
পাকিস্তানে
না না বাংলাদেশে,
বাংলাদেশে,
জি,
তো একজন লোক এসে আপনাকে একটা ব্যাগ দিল, আপনি ব্যাগটা নিয়ে নেবেন,
এটা হচ্ছে ইমিগ্রেশনের লোকই, মানে আপনি সচেতন ছিলাম যে কোনো সময় অবৈধ জিনিস দিয়ে ওরা ফাঁসাই দেয়।
আচ্ছা আচ্ছা, তারপর আপনি নিলেন না আপনার কাউসার কাকাকে
দিয়ে দিল, আর কিছু বেল ছিল, তারপরে মানে বাংলাদেশ পান ছিল, তো ওইগুলো আমি নিছি, আমি কিছু আমার ভারী জিনিস আমি নিতে পারবো না, আমার ব্যাগ ওভার হয়ে যাবে।
ওকে ওকে,
পরে আমি চালাকি করে ওদের কাছে দিয়ে দিই, ওইগুলো মদ দেখে আমি দিয়ে দিই, যে এগুলো দেখা যায় আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি স্বাভাবিক এটা। পরে এদিক দিয়ে আমি সচেতন ছিলাম পথ যাত্রার দিকে। পরে পাকিস্তান দিয়ে পৌঁছানোর পরে বললো যে নাম ধরে ডাকবে, কালচার রনি এরকম নাম ধরে ডাকবে, তোমরা তখন হাত উঁচা করবা। আর আমাদের সবাই এক একটা ক্যাপ দিল, লাল ক্যাপ,
আচ্ছা,
মানে চিহ্নিত করার জন্য। পরে আমি পাকিস্তান যখন করাচিতে পৌঁছলাম, তখনই দেখলাম এক পেয়ারালি নামে একটা লোক পাঠাই দিল।
কি নামে?
পেয়ারালি,
পেয়ারালি, আচ্ছা,
মানে দালাল।
আচ্ছা,
যখন ওরা আমাদের নিয়ে গেল, নিয়ে বাসায় নিয়ে খাবার দাবার দিল। আসলে কিন্তু এখানে হচ্ছে যে বাংলাদেশের যে দালাল যারা আব্বা ধরছে, ওনার নাম হচ্ছে ছেকেন।
কি নাম?
ছেকেন, সেকেন্দার
আলী, সেকেন্দার। আচ্ছা,
ওনার ছেলের নাম হচ্ছে রুহুল আমিন।
ওকে,
রুহুল আমিনই পাকিস্তান থেকে মানে বাইরোডে যাই রাস্তা তৈরি করছে।
আচ্ছা আচ্ছা,
রুহুল আমিনের মাধ্যমে আমরা যাচ্ছি এখন গিরিজের উদ্দেশ্যে। পরে ওইখান থেকে আমাদের পাকিস্তান নিয়ে নিল,
খাবার দাবার দিল।
হ্যাঁ, ওখানে খাবার টাবার দিল, খাইলাম, রেস্ট নিলাম, পরে রাত্রে আমাদের ক্লাস শুরু।
ক্লাস?
জি।
কিসের ক্লাস?
এটা হচ্ছে স্যার আমি বুঝতে পারিনি এটা যে কিসের ক্লাস। পরে একজন ব্যক্তি আসলো, রাত্রে আসার পরে সবাইকে বসালো, যাই দেখলাম যে আরো অনেক লোক, প্রায় বিশ জনের মতন, তার সামনে বসানোর পর দেখলাম একটা ম্যাপ হাতে,
ম্যাপ,
ম্যাপ,
ওকে,
ম্যাপ হাতে, এবং পাকিস্তানের কিছু লোক আছে, পাকিস্তানি, করাচি তো বাংলা, ম্যাক্সিমামই বাংলা।
ওকে,
তা করাচি ওইখানে বাঙালি দেখে একটা ম্যাপ নিয়ে দেখাইলো যে এটা হচ্ছিল তুরস্ক, এটা হচ্ছে ইরান, ইরান থেকে এই স্থানে যেতে হবে, এই স্থান থেকে এই স্থান যেতে হবে, এই স্থান থেকে এই স্থান যেতে হবে, নামগুলো উল্লেখ করে দিল এবং ম্যাপ দেখাই দিল। আবার বলল যেখান থেকে যাইতে হবে আবার তুরস্ক, ইরান, তুরস্ক, তুরস্ক বড় সালমাস, মানে একটা খাত খাত দেখাইলো। এবং যদি কোন বাই চান্স ধরা পড়ি তাহলে আমাদের কি বলতে হবে, কি নির্দেশ বলতে হবে, চালাকি কি করতে হবে, যদি ধরো দৌড়ে যেয়ে দল ছুট হয়ে যায় বা দালালের সাথে যারা, তখন কি করতে হবে, এগুলি আমাদের একটা থিম দিল ওখানে ক্লাস। পরে ওইখান থেকে ক্লাস নেওয়ার পরে তখন নিয়ে একটা গ্যাঞ্জাম হইল।
কিসের গ্যাঞ্জাম?
ওইখানে পাকিস্তান শুনছেন আপনি, মানে সিয়া সুন্নি নিয়ে একটা গ্যাঞ্জাম হয়েছিল, অনেক লোক মারা গেছিল তখন ওই মধ্যে আমরা পাকিস্তানে।
আচ্ছা,
তখন আমাদের একদিন ডেট দিল অমুক তারিখে আমাদের এখান থেকে ইরানের উদ্দেশ্যে নিচ্ছে, তখন আর যাওয়া হলো না।
ওকে,
তখন আমাদের প্রায় আরো প্রায় 10-15 দিন
ওইখানে স্টে করতে হলো।
হোটেলে ছিলাম, ওই বাসায়, হোটেল বাসায়। পরে আবার পরে একদিন নির্ধারিত একটা সময় দিল, তখন আমাদের প্রায় 10টার দিকে আমাদের নিয়ে এলো বাসা থেকে। বাসা থেকে নিয়ে যেমন ওটা তো বর্ডার এলাকা, কখনো ভিআইপি বাসে আগে থেকে তুলে না, করা হচ্ছে হলো যেমন নর্মাল যে বাসগুলো আছে ওই বাসগুলোতে আগে তুলে।
আচ্ছা,
পরে এখান থেকে আমাদের নর্মাল বাসগুলোতে নিল প্রায় 17-20 জন রে, ওই তো আমাদের 4 জন সহ, আমাদের গ্রামে 4 জন সহ। পরে ওইখান থেকে নেওয়ার পরে একটা জায়গায় স্থান আছে ওইখানে পাহাড়ের ভিতর দিয়ে নিয়ে, মানে যেমন স্বাভাবিক যে রাস্তাগুলো থাকে ওই রাস্তাগুলো, যেমন চট্টগ্রাম যাওয়ার সময় যেমন 14 গ্রামে যে রেস্ট নেয় ওই ধরনের, ওরকম একটা জায়গায় একটা নিয়ে আমাদের এখানে খাবার দিল। সবাই ভয়তে ভয়তে, মানে সবার মধ্যে একটা আতঙ্ক, যাচ্ছি দূরত দোয়া দূরত পড়তেছি আর ভয় ভয় লাগতেছে। পরে যাচ্ছি, তারপর ওইখান থেকে খাওয়া দাওয়া করে দেখলাম রাত 7-8টার দিকে একটা বাস আসছে, যেমন গ্রিন লাইন বলবো যে বড় ধরনের যে বাসগুলো ওইগুলো, তো ওইরকম একটা বাস দেখলাম যে উপরে আমাদের সবাই উঠে দিল। দেখলাম উপরে ফার্নিচার কিছু, ভিতরে কিছু মহিলা আছে, বাচ্চারা আছে, মানে পুরো রিজার্ভের মতন, কিন্তু বাসটা খুবই উন্নত মানের। তখন উঠে দিল, পর আমরা বসলাম, বসলাম পর সারারাত বাস চললো, সারারাত। সারারাত বাসের পর পর 8টার দিকে আমরা এক স্থানে পৌঁছে চলে আসছি, তো একজন সংকেত দিল যে আমরা সবাই আসছি, সবাই সাবধান, এখন চেকপোস্ট সামনে। ওইটার নাম হচ্ছে হলো স্যার পাকিস্তান থেকে করাচি থেকে আমরা বাসে উঠছি, নাম যাবো এখন হলো বুলুবাজার। বুলুবাজার ওইখানে যখন নামছে তখন সবাই সতর্কিত আছে, কি আছে জানি না, মানে বাংলায় বললো আবার উর্দুতে ওরা বলা বলি করতেছে। তাহলে এই দেখি যে চেকপোস্টে আর্মিরা, পাকিস্তানি আর্মিরা, তখন আমি কখন বাংলাদেশে আমি শুনছি যে আর্মিরা আছে মুক্তিযুদ্ধের সময়, কিন্তু শুনছি অনেক খারাপ ব্যবহার করছে, তখন আরো আতঙ্ক লাগলো এবং ভয় লাগলো যে পাকিস্তানি আর্মিরা তো খুব ফাজিল থাকে, এখন কি করে আল্লাহ জানে। তাই আমি প্রায় সবসময় আমার মাথায় দাঁড়া দিছিল আগে গিয়ে, তারা বলো সবসময় আগেও থাকবি না পিছিয়ে থাকবি না, মাঝামাঝি জায়গা থাকবি। তখন আমি ওই মাথাটা আমি সবসময় রাখছি যে তোমার ফ্রেন্ড আবার আগে গেছে, তোর অগ্র কথা আমি শুনবো, তখন আমি মাঝামাঝি থাকতাম। মাঝামাঝি যখন থাকছে তখন ফার্স্ট টাইমই প্রায় 4-5 জন ডে, মানে 9 জনের মতন ঠাস ঠাস করে বুট জুতোতে লাথি মেরে, লাথি মেরে ওদিক ওদিক ফেলাই দিল আর্মিরা। আমার খুব ভয় লাগতেছে তখন, কি করবো আমি। এর মধ্যে যে অফিসারটা লাথি মারতে চলে, অফিসারের একটা ফোন চলে আসে, ফোন চলে আসতে পরে উনি ফোনে কথা বলতেছে, মানে কি বর্ডার এলাকাটা আর হচ্ছে এয়ারপোর্টের এলাকাটা আপনি জানেন কিনা জানি না, ওদের মানে শিফট চেঞ্জ হয় যেকোনো মুহূর্তে, মানে যার সাথে কন্ট্যাক্ট থাকে আপনি, দেখা যায় সে একটা কন্ট্যাক্ট করছে আমার এই জিনিসটা অবৈধ যাচ্ছে বা আমার 10টা লোক যাচ্ছে, দেখা যায় 10 মিনিট পরে উপর থেকে কল আসলে তার চেঞ্জ করার একটা জন্য বাধ্যতামূলক সে চলে আসে, তখন ওই জিনিসটা ধরা পড়ে, মানে ধরা পড়ে না। তখন যার সাথে আমার কন্ট্যাক্ট থাকে মানে আমার দালালের, তখন সেই মুহূর্তে ওই যে যে যার সাথে কন্ট্যাক্ট থাকে সে থাকে না বর্ডারে,
আচ্ছা
অন্য স্যার থাকে। ওই স্যারটাই হচ্ছিল যে বুট দিয়ে লাথি মারতেছিল যে অফিসারটা,
তার কাছে ফোন আসে।
উনি ফোন আসলে পর সরে যায়, সরে আসলে পর পিছন থেকে আর একটা অফিসার আসতেছে, পিছন থেকে বলছে তুই তাতির উঠ, মানে চেক ছাড়াই 4-5 মানে 20 জনের মতন ঠাস ঠাস করে গাড়িতে উঠে, মানে গাড়ি উঠে দিছে, পিছন থেকে আবার 5-6 জন।
আবার 20 জনের মধ্যে আপনি ছিলেন?
এই আমি ছিলাম, আমার 4 জন ছিলাম।
প্রিয় শ্রোতা, আমরা জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকে যে গল্পটা আপনারা এখানে শুনবেন, হুইচ ইজ অ্যাডভেঞ্চারাস, এবং শুধু অ্যাডভেঞ্চারাস আমরা বলবো না, এটা একটা দুর্ধর্ষ গল্প, এবং এই গল্পে কখনো কখনো কারো প্রাণ যায়, এই গল্পে কখনো কখনো কেউ সাকসেস হয়, এই গল্পে কখনো কখনো কাউকে সর্বস্ব খোয়াতে হয়, জীবন বাজি রেখে এই যে গল্প সেটা নিতান্তই খুবই কষ্টদায়ক এবং দুঃখ দুঃখের একটা গল্প। আমরা ফিরে আসতে চাই মাত্র 4 মিনিট পর। এই বন্ধুটিকে দেখার জন্য আপনারা চলে আসবেন ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এবং একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট সবার জন্য, আপনারা নিশ্চয়ই জানেন গত সপ্তাহে যারা হ্যালো 920 শুনেছেন, জীবনের গল্প 2 এই বইটি এখন বাজারে পাওয়া যাচ্ছে খুবই অল্প সময়ের জন্য। আপনারা যারা বইটি এখনো সংগ্রহ করেননি, ফোন দেবেন এই পার্টিকুলার নাম্বারে, রকমারি ডট কম এর 16297, আমি আবারও বলছি 16297, এই নম্বরে ফোন দিয়ে আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। বইটির মূল্য হচ্ছে মাত্র 150 টাকা। সারা জীবন সংগ্রহে রাখার মতো বই। এবং যারা জীবনে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকেন, অনেক বেশি হতাশাগ্রস্ত থাকেন, যারা জীবনে কোন অর্থ খুঁজে পান না, তাদের প্রত্যেকের জন্য এই বইটি একবার করে পড়া উচিত। কারণ এই বইটি পড়লে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। এখানে যাদের জীবনের গল্পগুলো সংগ্রহ করে লেখা হয়েছে, আপনাদের জন্য তুলে দেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই নিজের জীবনের মোড়কে ঘুরিয়েছেন। বইটি আপনি সংগ্রহ করতে পারবেন documentary.com এর 16297 অর্থাৎ 16297 এই নম্বরে ফোন দিয়ে। জীবনের গল্প দুই, বইটির বাজার মূল্য হচ্ছে মাত্র 150 টাকা। ফিরে আসছি ঠিক 4 মিনিট।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এবং ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, কিন্তু ব্যর্থতাই জীবনের শেষ কথা নয়। তাই ভেঙে না পড়ে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলতে হবে। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। আজকে এখানে রনি তার জীবনের গল্প বলছে। রনিকে দেখার জন্য চলে আসতে হবে ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এবং পেজটিতে আপনি লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর একটি বিষয় নক করতে চাই, যারা জীবনের গল্প বলতে চান তারা নিশ্চয়ই জানেন কোথায় ফোন দিতে হবে। তারপরও বলে দিচ্ছি, যারা জীবনের গল্প বলতে চান ফোন দেবেন আমাদেরকে এই পার্টিকুলার নাম্বারে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এই নম্বরে ফোন করে আপনি আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং নাম তো বলবেনই, তারপর আপনার যা বলার আছে সেটা খুব ছোট করে বলবেন। ওকে, যেখানটায় আমরা ছিলাম রনি, আপনি বলছিলেন যে 20 জনকে এক ধাক্কায় তুলে দিল। তারপর
পরে ওইখান থেকে দেখলাম যে পিছন থেকে উনি কথা শেষ করতে করতেই পরে থেকে আবার আসে, দেখা যাচ্ছে 4-5 জনের পিছন থেকে আবার ধরলো। ওর মধ্যে প্রায় 13 জনের বাড়ি হচ্ছে মাদারীপুর।
ওকে,
পরে আমরা বাসের মধ্যে চললাম, ছয় বললে যে ডাক্তারদের কপাল ভালো না, এই যে স্যার, এই স্যার অনেক খারাপ, বলাবলি করতেছে, মানে করাচির বাংলাদেশি, ওরা উর্দু বলতে পারে, বাংলাও বলতে পারে। পরে আমরা ওইখান থেকে নিয়ে একটা ঘরে রাখলো চারজন, আর চারজন আমরা গ্রামের আরো লোক আছে ওই দালালেরই, একসঙ্গে একটা টিম গঠন করে, এক জায়গা থেকে নিয়ে 10-12 দিন একত্র করে দেখা যায় অনেকগুলো হলে একসঙ্গে পাঠায়।
আচ্ছা,
পরে ওইখান থেকে আমাদের বললো তোরা কি কি নিয়ে আসছোস গ্রাম বাড়ি থেকে, ঢাকা থেকে বা তোদের দেশ থেকে, কারণ তোরা যখন সামনে যাবি ততই যাবি ততই শীত বেশি।
আচ্ছা,
এখন তোদের কি কি পোশাক নিয়ে আসছোস? তখন আমাদের, আমি রেইনকোট নিছিলাম, জুতা নিছিলাম, জিন্সের প্যান্ট নিছি 3টা, এগুলো সবাই দেখলো কিরা কি কি নিছে, কিন্তু কিছু নেয় নাই, নিজেদের লোক এজন্য কিছু নেয় নাই। পরে দেখলো যে তোদের জুতা চলবে না, একজনের জুতাও চলবে না, কারণ এই জুতা শীতে বরফের উপর দিয়ে হাঁটা যোগ্য না।
আচ্ছা,
পরে ওরা আমাদের কাছ থেকে ডলার নিয়ে, প্রায় আমার বাবা মার সাথে যাওয়ার সময় প্রায় $240 দেয়।
ওকে,
তো ওইখান থেকে আমি বলি যে আমার কাছে টাকা নাই, আমি আগে থেকে অ্যাডভান্স বলি যে আমার কাছে টাকা নাই। পরে বললো যে না, টাকা নাই থাকলে তো বলবো না, হবে না, তাহলে তোর দাদার তোর গিরিজে তোর সেই নাম এটার কাছে ফোন দে।
আচ্ছা,
রুল আমিনের কাছে ফোন দে, দানালের কাছে। তাহলে আমি বললাম, পরে বললো যে ঠিক আছে, ওকে 100 টাকা করে দিয়ে দেন। তখন ইরানে যাওয়ার উদ্দেশ্যে করে আমাদের আবার প্রায় 2 দিন পরে ওইখান থেকে রাত্রি প্রায় 11টার দিকে আমাদের ডাক দিল অন্য একটা দাঁড়ালো। পরে বললো ব্যাগ আমাদের কাছে দেওয়া আলাদা হবে। তো ব্যাগ সব নিয়ে গেলো আমাদের কাছ থেকে, শুধু আমরা প্যান্ট জুতা এগুলোই পরা আছি, যা পরা তাই আছি। পরে আমাদের একটা দেখলাম যে টলি আসলো, লরি যেটা বলে পিক আপ ভ্যান আসলো। পর আমরা 13 জন একটা সাইট আলাদা করলো।
আপনি তো জানতেন যে আপনি অবৈধ পথে যাচ্ছেন।
জি জি,
এবং এখানে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে,
ঘটনা ঘটতে পারে, আমি ওটার মাথায় ছিল না যে আগে গেছি যেভাবে, মানে কি জিনিস একটা পথ, আমি জানতাম যে এরকম বিপদ আসবে সামনে, জানা ছিল না। তাহলে আমার, আমি যাইতাম না, বাবা মা দিত না।
ওকে, তারপর
13 জনকে করলো কি, ইলিশ ফাইল সব।
ইলিশ ফাইল মানে?
ইলিশ ফাইল বলতে খাড়াখাড়ি, মানে আপনি সবাই দেখাইলে বুঝতে।
ওকে, বুঝতে পেরেছি, এক ধরনের স্টাইল করে শোয়ালো।
হ্যাঁ, খাড়াখাড়া করে, মানে এইভাবে না, চিৎ করো না, বুঠো না, মানে এইভাবে খেজুরি পাতার পাটি ওই উপর বিছাইলো, খেজুরি পাতার
আপনাদের উপরে বিছালো,
13 জনকে উপরে বিছালো।
মাই গুডনেস,
পরে দিল হচ্ছে খড়, যে ধরনের পাহাড়ি একটা দুম্বা এবং ভেড়াদের খাওয়ানোর জন্য এক ধরনের ঘাস বোনা হয়, আমাদের তো ধানের খড় পাওয়া যায় এখানে, তা না, ওইখানে ঘাস বনে।
ওকে,
পরে ওইগুলো ঘাস বন দিল উপরে, তারপরে ভেড়া এবং দুম্বা তুললো ওর উপরে,
ভেড়া এবং দুম্বা তুললো আপনাদের উপরে।
আমাদের উপর তুললো।
ওকে,
পরে ওইখান থেকে দেখা যাচ্ছে যে তিন ঘন্টার মতন গাড়ি চললো।
আপনারা ওই ভেড়া এবং দুম্বার নিচে শুয়েছিলেন?
শুয়েছিলাম, হ্যাঁ। এর মধ্যে দুইটা চেকপোস্ট আছে আমরা বুঝতে পারছি, এবং ওদের একটা সংকেত ছিল আমাদের, যেমন যে বললাম আপনার একটা ক্লাস ছিল, ওই ক্লাসের ভিতরে বলছে যে কোন তোদের হাত ধরে না টাইনে উঠাবে, সে কোন তো গাড়ি লক করে আব্দুল্লাহ কোক কুদ্দুস কোক যাই কোক নাম দুইটা কোক তোরা হিমু আর কিছুই করবি না।
ওই ক্লাসে সেগুলো বলে দিয়েছে?
হ্যাঁ, আগে থেকে এগুলো বলে দিয়েছে, যদি ধরা খাস তাহলে কিন্তু খবর আছে তোদের, বলবি কি পুঙ্গ হয়ে যাওয়া লাগবে, জীবনে বাড়িতে যাওয়া লাগবে না, মারা যাবি।
আচ্ছা,
ঠিক আছে। তখন আমরা তো এটা তো ভয় রয়েছে যে পর্যন্ত আমাদের হাত ধরে টাইনে উঠে আমরা উঠবো না।
ওকে,
পরে আমরা সবাই শুনেছি এবং দুইটা চেকপোস্ট আসছে, জিজ্ঞেস কি ভেড়া আমাদের এই মানে বর্ডার এলাকায় জিরো পয়েন্টে ভেড়া বেশিরভাগই ভেড়া এবং দুম্বা গরু চাষ হয়। তখন ওরা দেখা যাচ্ছে যে দেখছে যে চেকপোস্টে দেখছে না ভেড়া নিয়ে যাচ্ছে, তখন ওদের যে ভেড়া নিয়ে যাচ্ছে গাড়ি ওই যে তো ওদের লাইসেন্স আছে, ওদের পাসপোর্ট শো করছে, ও ছেড়ে দিচ্ছে নিচে যে আমরা আছি এটা পুলিশ ধরতে পারেনি, আর্মি ধরতে পারেনি। ওই মধ্যে নিয়ে যে হাফ পর ভিতরেই তিন ঘন্টা পরে ইরানের বর্ডারে মেন বর্ডারে চলে আসছি। মেন বর্ডারে চলে আসার পরে আমাদের দেখা যাচ্ছে যার সঙ্গে কন্ট্যাক্ট থাকে যে আর্মির সঙ্গে, ওনার ডিউটি পড়ছে ভোর চারটায়।
আচ্ছা,
তো উনি করছে কি খেজুর বাগান আছে একটা, খেজুর বাগানের মধ্যে আমাদের রেখে দিল যে তোমরা তো এখন রেস্ট নাও আর এখানে থাকো, কোনো খাবার দাবার কিচ্ছু নাই, ওই রাতে খাবারই খেয়ে আসছি।
ওই সময়টা মনে হতো যে দেশে থাকাই ভালো ছিল।
আমরা তো আছি যে ইউরোপে যাচ্ছি একটু কষ্ট কি হবে, কিন্তু সামনে যা রয়েছে বেশি কষ্ট রয়েছে এটা তো আমি জানতাম না, এসে সারে আরো মৃত্যুর মতো।
প্লিজ লিসেন দা স্টোরি ভেরি কেয়ারফুলি, বিশেষ করে যারা বিদেশে যেতে চান অবৈধ পথে দুই চার পয়সার লোভে, এই যে জীবন এটা একটু আজকে মনোযোগ দিয়ে শোনেন, এবং এরপরে যদি কিছুটা সবক হয় তাহলে আমরা বলতে পারবো যে না আমরা কিছুটা করতে পেরেছি। বলুন তারপর।
পরে আমরা ইরানের মধ্যে ঢুকে গেলাম একটা ঘরে নিয়ে রাখলো। পরে
কতজন ছিলেন একসাথে আপনারা
ওইখানে? ওই গাইতেছিলাম তেরো জন।
তেরো জন
যখন ঘরে নিয়ে রাখলো দেখলাম বলে চল্লিশ জনের উপরে
ওই ঘরে।
হ্যাঁ, কিন্তু সবাই দেখা যায় সুন্দরভাবে লম্বাভাবে ঘুমাইতে পারে।
লিড কি চেঞ্জ হয়? লিড বলতে আমি যেটা বোঝাচ্ছি লাইক এই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গেল, তারপর আরেকজন নেতৃত্ব দিচ্ছে।
হ্যাঁ, এটা হচ্ছে,
এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। কিন্তু একজন যারা লিড দিতে এরা কারা, বাঙালি?
না না, এটা হচ্ছে পাকিস্তানি।
পাকিস্তানি
পাকিস্তানি যদি ভিতরে যদি এরিয়ার ভিতরে হয় তাহলে পাকিস্তানি, ইরানি মতো নিয়ে যায় ইরানি।
ও মানে ভাগ করা আছে, ইরান থেকে দেবে পাকিস্তান থেকেও দেবে
কন্ট্যাক্ট। যদি এর মধ্যে একজন দালাল, আমি ধরেন এই পর্যন্ত 27 জন টোটাল আমার মানে হ্যান্ড ওভার হয়েছে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইরানে গেল,
ইরানে যাওয়ার পর ওইখানে আমার খাবার দাবার দিচ্ছে সবাই, দেখা যাচ্ছে 40 জনের মধ্যে 20 জনের খাবার 40 জনকে দিচ্ছে।
আচ্ছা,
দেখা যাচ্ছে যে তিনটা বলে করে দিচ্ছে যে যা পারে হাত দিয়ে নিয়ে খাচ্ছে।
ওকে,
ওইখানে দুই দিন রেস্ট নেওয়ার পরে পরে আবার ইরান থেকে আমরা তেহরান রাজধানীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। পরে এখান থেকে তেহরানরা আমাদের গাড়িতে মানে ছোট একটা লরি আসলো, আবার গাড়িতে উঠে দিল কয়েকজনকে, পাঁচজনকে মতন উঠে দিল। উঠে দেওয়ার পর আমরা ইরানের গাড়িতে উঠলাম।
আচ্ছা,
উঠলাম পর একদম আমাদের তেহরান নিয়ে গেল। তেহরান নেওয়ার পর ওইখান থেকে আবার দুজনকে আলাদা করে ফেললো।
আচ্ছা,
আমাদের ইরানে তেহরান নিয়ে যাওয়ার পরে একটা আন্ডারগ্রাউন্ডে রাখা হয় মাটির নিচে, কারখানা নিচে। তো ওদিকে একজন একটা লোকের সাথে পরিচয় হলো, তার বাড়ি হচ্ছে সিলেট, উনি লন্ডন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তা উনি কয়েকবার ইতিরে যে ধরা খেয়েছে প্রায় 5-7 বছর উনি লাইনে, ওনার ব্যবসা হচ্ছিল এদিক থেকে ওদিক নেই, এদিক থেকে এদিক নেই দালাল। তো উনি বললো তোমাদের বাড়ি কোথায়, বললাম। পরে বললো যে ঠিক আছে সাবধানে যাও, ইঠি দিল তোমরা কোন দালালের লোক, মানে কথা বললাম। পরে ওইখানে এক রাতে থাকার পর আমারে একটা মোটরসাইকেলে করে নিয়ে এক ব্যক্তি বলো চল বাজারে চল, বাজারে নিয়ে বলো তোরা কি কি খাস জানি না, ওরা তো ফার্সি ভাষা আমি বুঝি না আর ইংলিশ ওরা বলতে পারে না। তখন আমি বাজারে নিয়ে যাওয়ার পর আমার দেখাই দিলাম, ডিম দেখাই দিলাম, শশা যা যা দরকার। পরে ওইখানে রাত্রে খাওয়া দাওয়া করে তারপর দিনকে রাত্রে আমাদের আবার দুজনকে এক গাড়িতে উঠে দিল। আমি আর ইবাদুল কাকা ছিলাম, উনি ছিল খুবই মানে তামিল মতন দেখতে,
ওকে
কালো। তো ওনার সাথে আমি পড়ছি, কিন্তু যখন আমার বাসে উঠে দিল তখন প্রায় এক রাত, ওইখানে দুই রাত একদিন চলে যায় তেহরান আসতে, মানে পাকিস্তানের বর্ডার থেকে গুলুবাজার থেকে।
ওকে,
যখন তেহরান আসলাম তেহরান থেকে আমার ছালমাস যাওয়ার উদ্দেশ্য, ছালমাস।
ছালমাস এটা কোথায়?
এটা হচ্ছে ইরানের শেষ মুহূর্তে তুরস্ক বর্ডারের সাইড।
ওকে,
তখন ছালমাস যেতে প্রায় 72 ঘন্টা লাগে, মানে এইখান থেকে ওই মাথা পর্যন্ত। তখন আমার এবাদুলকে সঙ্গে দিয়েছে পরে প্রায় 16-17 ঘন্টা বাস চলার পরে, তখন আমার এক হোটেল আসে, ওইখান থেকে খাওয়া দাওয়া করার পরে আবার ওনা দিলাম। পর লাস্ট মুহূর্তে যখন ছালমাস চলে আসছি সেই মুহূর্তে আর্মিদের চেকপোস্ট উঠে আর্মি, তো ওরা বলে দিয়েছিল যে আর্মি যদি উঠে ওদের কাছ থেকে যেত ভাবি এরাই গেলে চলবার, মুখ কালো করে ফেলবা, কান্নাকাটি করবা, আর গাড়ির কন্ট্রাক্টরই তোমাদের সাথে দালাল। আমরা জানতাম যে গাড়ির কন্ট্রাক্টর হচ্ছিল দালাল, বড় বড় গাড়ির কন্ট্রাক্টরের দালাল বাসের।
ওকে,
পরে কন্ট্রাক্টর বা এক আর্মি উঠছে, আর্মি ওঠার পরে ইবাদুল কাকার আমার হচ্ছে হলো পিছনে, আমি হচ্ছে ওনার এক সিট আগে, একদম পিছনের সিটে গুলো আমাদের বসাইছে। যখন আসছে তখন আমাদের কম্বল দিয়ে দিচ্ছে একটা গায়ে, এমনি শীত, তারপর কম্বল দিয়েছে মুখ টুক ঢাইকে দিচ্ছে যাতে না ধরতে পারে। আর্মি উঠছে, উঠার পরে দেখতেছে দেখতেছে দেখতেছে, তো ফটকে আমার কাছে আসছে, আসার পরে দেখছে আমাকে, দেখার পরে আবার আমি ঘুমিয়ে পড়ছি, আমি দেখছি যে আসছে, তো সারা তো মানে ঘুমাই না, কি হয় না কি হয় কি না হয় কি হয়, কোন বিপদে পড়ি, একবার আর্মি যেভাবে মারলো পাকিস্তান। তখন আমি মানে খুবই হতাশ, খুবই হতাশ। তারপরে এবার দেখি ওটা উন্দে ফেলাইছে যে তুই কোন দেশে, মানে কি আফ্রিকা,
কাকে এটা করেছে?
ইবাদুল কাকা যে আমার সাথে ছিল,
যে ছিল
কালো এবং আফ্রিকানদের মতো, ইন্ডিয়ান তামিল ও বলতেছে, ও হচ্ছে আরো একটু মানে কথা বুঝতো, নার্ভাস ফিল করতে বেশি। পরে ওরা টান দিয়ে উঠে ফেলেছে, উঠে এসে পরে আমার যে সামনে দেখছে যে একই অবস্থায় ওরকম বলতে আমার বলতে আমার উঠে ফেলছে, উঠে ফেলছে আমার ডাক দিছে, কলার দিয়ে টান দিছে, পরে আমি বুঝতে পারিনি, পরে আমার পুরো কলার দিয়ে উঁচু করে ফেলেছে, উঁচু করে ফেলেছে। পরে আমার বলতেছে তুই কোথায়? আফগানিস্তান, পাকিস্তানি বলতেছে। তা আমি কোন কথা বলতেছি না, এবার কোন কথা বলতেছে না। তাই এর মধ্যে এই গাড়ির কন্ডাক্টর চলে আসছে, আসার পরে দেখলাম যে ওই আর্মির হাতে ডলার ঢুকিয়ে দিল, ডলার ঢুকিয়ে দিয়েছে। পরে আমার অলরেডি নামাই ফেলছে গাড়ি থেকে, ইবাদুল কাকার সামনে শাসাইতেছে,
আচ্ছা
মানে তোর বাড়ি কোথায় জিজ্ঞেস করতেছে, মানে কনফার্ম হইতেছে না কোথায়। আমার কনফার্ম হইতেছে যে ওর বাড়ি পাকিস্তান, মানে পাকিস্তানি মতন এই চেহারা। আর দালালরা বলে দিয়েছে যে বাংলাদেশ কখনো বলবি না, বলবি পাকিস্তানি, কারণ তোর যদি রিটার্ন বাংলাদেশ পাঠাই দেয় কিন্তু পাকিস্তানি ঢুকতে খুব সমস্যা হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা,
তখন
পাকিস্তান পাঠালে আবার পাঠাই দিবো,
আর ওখান থেকে পাঠানোর ই আছে, কিন্তু বাংলাদেশ পাঠাই দিলে পাকিস্তান ই করা, ফ্লাই করা খুব কষ্টকর হয়ে যায়।
আচ্ছা,
কারণ তখন ইমিগ্রেশন কবে যে কিভাবে আসলো কি হয়ে গেল ওটা ই হয়ে যাবে। তখন তখন ইবাদুল কাকা ধরার পরে আমি আর্মির আমার চেক করতেছে, সব জায়গা চেক করতেছে, আর শরীরে চামড়া ডাবল ডাবল মুসুট মারতেছে, বল কোথ থেকে আসছিস। পরে আমি তো ফার্সি ভাষা বুঝি না, মানে ভাষা একজনের ভাষা জানলে সেখানে একটা মনের ভাব প্রকাশ করা যাবে, আমি দেখ গরিব মানুষ আসছি এখানে কাজ করার জন্য বলা যায়, কিন্তু ভাষা না জানলে অনেক কষ্টকর, ভাষাটাই হচ্ছে মেন। তখন আর্মি ওই যে পুলিশের ভিতরে যে আর্মি উঠছে চেক করার জন্য, ও বললো ছেড়ে দে ওর মুসাফির। তখন আমি আগে এখন আরবি পারি, আগে ওই তখন টাইমে আরবি বুঝতাম না। তখন বললো যে ওরা মুসাফির স্যার। পরে আমার উঠে দিল গাড়িতে, আমার পিঠে হাত দিয়ে বললো যা। পরে ঘন্টাখানিক চলার পরে আমার দেখা যাচ্ছে সবাই নেমে দিতেছে, আমার দুজন নামতেছি না বাস থেকে। তখন আমার মধ্যে একটু ভয় লাগলো যে কি ব্যাপার, আবার কোন সমস্যা হলো কিনা। পরে দিকে কিছুক্ষণ পরে, পাঁচ মিনিট পরে দিকে একটা ট্যাক্সিওয়ালা দাঁড়িয়ে রয়েছে, বললো যে আমাকে বলে দিত আগে থেকে যে অমুক জায়গায় এই দালাল থাকবে, অমুক জায়গায় দালাল থেকে স্টেপ বাই স্টেপ থাকবে, তোরা কোনো ভয় পাবি না। তাই যাওয়ার পরে আমি ইবাদুল কাকা দেখলাম যে আমাদের ট্যাক্সিওয়ালা দাঁড়িয়ে রয়েছে।
আচ্ছা,
পরে এখানে যাওয়ার পরে ইব্রাহিম নামে একটা ছেলে লোক ছিল, খুবই উঁচু লম্বা, খুবই মানে ওদের খুবই মানে ইঠি ফিগার টিগার ভালো।
আচ্ছা,
পরে আমার নিয়ে যাওয়ার পরে প্রায় দুই ঘন্টা ট্যাক্সির মধ্যে নিল, আমার পরে ওদের বাসায় নিয়ে গেল সালমাস। সালমাস নেওয়ার পরে দেখি আরো দুজন আমাদের এলাকারই, চারজন এক জায়গা। তা আমার খুশি লাগলো যা, আমরা দুজন আরো দুজন হয়ে গেলাম, চারজন। তারপর বললাম যে কি ব্যাপার, তোমরা আইলা কখন? কাকারে বললাম যে আমরা আসছি কিছুক্ষণ আগে, মানে আলাদা আলাদা বাসে দিচ্ছে যে ধরা পড়লে দুজন তো একসঙ্গে সবাই ধরা পড়বে না। পরে ওইখানে খাওয়া দাওয়া করলাম, রাত্রে শুইলাম, দুই দিন ছিলাম ওইখানে। পরে ওইখান থেকে এখন আমাদের উদ্দেশ্য হলো তুরস্ক ডুববো, সালমাস থেকে তুরস্ক যাব। তো এখন বললো যে তোমরা আমাদের পোশাক আবার চেক করলো, কি কি পোশাক আছি। তা ওরা দেখলো যে আমাদের রেইনকোটটা সাদা, পুরো সাদা, একটা হোয়াইট কালার একটা রেইনকোট দিল এক্সট্রা, রেইনকোট দিল এবং পরাইলো। পরে একজন আসলো যে মেন, উনি বললো কি দেখে বললো যে এইগুলি জিন্সের প্যান্ট আর একটা ওরা একটা এক্সট্রা একটা ই দিল ভিতরে ট্রাউজারের মতন।
আচ্ছা,
এবং জুতার ভিতরে দুইটা পলিথিন দিল যে দুইটা পলিথিন পরো।
চারজনই
বেরোলাম, দুজনের নিল আগে, তার ঘন্টাখানিক পর নিল আমাদের। তা নেওয়ার পরে ইবাদুল কাকা আমার সাথে, দেখি যে দশ পনেরো মিনিট পর আমরা এক জায়গায় নামাই দিল, নামাই দেওয়ার পর দেখলাম যে ঘোড়ার দল,
ঘোড়ার দল,
ঘোড়ার দল।
দল মানে কি, দল নাকি পাল?
পাল,
ঘোড়ার পাল।
মানে ওই সাথে লোক, চারজন লোক ছিল, একটা ঘোড়ার পালে প্রায় চল্লিশটা ঘোড়া আছে।
আচ্ছা আচ্ছা,
তার প্রত্যেকটা ঘোড়ার পিছনে হচ্ছে তেল। তার দুইটা ঘোড়া আমাদের ওর মধ্যে চাপাই দিল, উঠে দিল, তার সাতটা আটটার দিকে আমাদের উঠে দিল।
ওকে,
তখন সারা রাত বড় ভিতর দিয়ে আমি ঘোড়ার পিঠে উঠলাম। যখন ঘন্টা দুই পর উঠা ধরলো, তখন খালি পাহাড়ের চিপা যখন গেলাম, অনেক লম্বা লম্বা পাহাড়ের উপর দিয়ে ঘোড়া উঠে যায়। তখন আমার জন্য দোয়া করবো কি, আমি আর উল্টে পিঠে ঘোড়ার জন্য দোয়া করি যে ঘোড়া তো অসুস্থ হয়ে যায় তাহলে আমি শেষ। তখন প্রায় চারটা বাজে, ভোর চারটা, তখন আমাদের নামাই দিল ঘোড়া থেকে। তোর ইবাদুল কাকা যে উনি পড়ে গেল ঘোড়া থেকে, পরে ঘোড়ালা এসে ইচ্ছা মতন পিটাইলো,
ঘোড়ালা এসে পিটালো কাকে?
ইবাদুল কাকাকে। পরে আমি পরে বললাম, পরে আমার একটা ঠাসকে থাপ্পড় লাগিয়ে দিল। আমি বললাম কি যে কি হয়েছে, আমি ভাষা তো জানি না, ওর ইশারা দিলাম কি সমস্যা কি, ঠিক আছে। পরে আমার একটা থাপ্পড় দিল, থাপ্পড় দিল। পরে আমি বললাম যে ওর হাতে এভাবে চললি হবে না, ওর সাথে তাল মিলিয়ে চলতে হবে আমার। পরে আমি ওদের হাত দিয়ে দেখলাম,
যেমনি হোক পৌঁছাতে হবে,
হ্যাঁ পৌঁছাতে হবে। আমি ওর হাত দিয়ে ডলার দেখালাম, হাত দিয়ে এরকম দেখলে তো এটাকে পৃথিবীর সব জায়গায় চলে, বুঝে যে টাকা। তখন আমি বুড়ো নাকি এরকম দেখালাম, পরে পরে ওরা বললো, আর একটা বললো ঠিক আছে, যা আবার আমাদের আবার উঠে দিল। ওরা উঠে দেওয়ার পরে প্রায় দশটার দিকে মানে তুরস্কর ভিতরে যে পৌঁছিলাম, অন শহর একটা নামে। পরে তুরস্ক ওইখানে নিয়ে যাওয়ার পরে একটা রুমে রাখলো, রাখার পরে এখানে খাবার দাবার দিল। যেখানে আমাদের রাখলো, আমাদের পুরো হাত আর মুখ পুরো শক্ত হয়ে গেছে বরফে, মানে পুরো মনে হচ্ছে যে পুরো সাদা ইউরিয়ার সারের মতন বিছিয়ে রাখছে, পুরো ইসের মতন পুরো বরফ, তখন একটা রুমের মধ্যে রাখছে, প্রচুর শীত লাগতেছে, আমরা কাঁপতেছি আর আঙ্গুলগুলো আমরা মুঠ পকাইতে পারতেছিলাম না,
এত ঠান্ডা।
হ্যাঁ, আঙ্গুলগুলো শক্ত হয়ে গেছে।
আচ্ছা,
পরে কি করবো, আগুনের ব্যবস্থা নাই, আমার তো হাত তো জমাট হয়ে আসতেছে। পরে এক পর্যায়ে আমরা দুজন হাসা মানে লাফালাফি করলাম এবং হাতে দুজনে বসে বসে করলাম।
ওকে,
এরকম প্রায় এক ঘন্টা পর দেখলাম যে আমার একটু স্বস্তি লাগতেছে। তো এর মধ্যে দেখি যে একটা মহিলা আসছে, মহিলা আসার পরে আমাদের রুমে ভিতরে নিয়ে নিল।
আচ্ছা,
নেওয়ার পরে ভিতরে হচ্ছে হিটার বক্স, হিটার বক্সের সাথে বসলো এবং বললো যে তোরা হাত তুত লাগাইস না।
আচ্ছা,
তো এখানে ঘন্টাখানিক হিটার বক্স রাখার পর শরীর থেকে পানি যেমন ঘাম ঝরে ওরকম ঝরতেছে পানি। পরে এক পর্যায়ে শরীর শরীর মুছতে দিল, আমাদের একটা ন্যাকটা দিল দোয়ালের মতন। পরে বসার পর খাবার ঠাবার দিল, রুটি দিল, খেলাম, চা খেলাম। পরে রাত্রে আমাদের এখানে রাত নটার দিকে আবার আমাদের নিয়ে নিল। খালি বোতল এবং তিন চারটা করে বোতল এই পলিথিন। তাই ঢুকছি পর দেখি যে ওইখান থেকে পাঁচ মিনিট লড়ি যাওয়ার পর একটা স্থানে যাওয়ার পর দেখলাম হুড়মুড় করে অনেক লোক উঠলো, প্রায় চাইনিজ, বাংলাদেশি এবং ইন্ডিয়ান। ইন্ডিয়ান ছিল চারজন, ১০৬ জনের মতন উঠলো একটা লরির ভিতরে।
আচ্ছা,
লরির মধ্যে এরকম ভাবে বসাইলো যে যদি কোন যদি কারেন্ট সাইড দিয়ে পিছন থেকে যদি কারেন্ট লাইনও দেওয়া হয় যাতে কোনো শর্ট না হয় এরকম সিস্টেম, ভিতর দিয়ে হচ্ছে কাটছে টাং করা।
আচ্ছা,
তখন ভিতরে বসলাম, পর সবাই বসলো, এত গরম, ওইটা প্রায় ঘন্টা দুই চললো ১০০ জন এই জন্য নিয়ে। পরে একটা তুরস্ক থেকে আমরা এখন যাচ্ছিল ইস্তাম্বুল যাওয়ার উদ্দেশ্যে অন শহর থেকে। পরে এখান থেকে প্রায় ঘন্টা দুই যাওয়ার পরে আমাদের একটা চেকপোস্টে নামায় দিল। ওইখানে আর্মিদের চেকপোস্ট নদী মানে সাগরের সাথে অ্যাডজাস্ট করা, সাথে আর্মিরা জানে যে এদিক থেকে জীবন যাইতে পারবে না ওরা। তাহলে আমাদের এমন বিপরীত সাইড দিয়ে পাহাড়ের এখানে নামাই দিচ্ছে আমাদের। নামাই দেওয়ার পরে আমাদের ওইখানে সবাই ওইখানের মধ্যে চারজন আছে ডঙ্কার, যারা পথ চলায় না ওদের ডঙ্কার বলা হয় তুরস্ক ভাষায়। তখন ডঙ্কার ওরা দেখা যাচ্ছে যে দুইজন থাকে একদম পিছনে আর দুইজন সামনে। পরে এক পর্যায়ে আমরা ওইখান থেকে পাহাড় দিয়ে উঠতে থাকি, ঘন্টাখানিকের মতন লাগবে। তা প্রায় আমরা ধরেন ১০টা সাড়ে ১০টার সময় পাহাড় দিয়ে উঠতে থাকি, প্রায় ৩টা বাজে উপরে উঠতে উঠতে। আর যখন উপরে উঠি তখনই মানে বরফওয়ালা আকাশের যে সাদা সাদা ধাপগুলো ওইগুলো সেই শরীরে লাগে। পরে এক পর্যায়ে উপরে উঠছি, পর দেখি যে মেজের যে এরকম খোসা ওইরকম একটা গাড়ি দেখা যাচ্ছে উপরে ওঠার পরে। তখন আফগানিস্তান হলো সবার আগে, ওরা খুব হাঁটায় ফাস্ট। কিন্তু আমরা বাংলাদেশি যারা আছি, কিছু পাকিস্তানি আছি, ওরা বাংলাদেশে বিশেষ করে আপনার দুর্বল, ইন্ডিয়ারা পানি পথ চলায়। ওরা আমরা ফার্স্টে যখন আগে থাকি তখন বরফ এই এক গ্রা পর্যন্ত ডাইবে যায়, তখন আমরা দুর্বল হয়ে যাই, তখন আমরা আবার পিছিয়ে থাকি। ওরা পথ করে যায়, পথ মানে দেখা যায় একজন মানুষ যদি ১০-২০ জন ৪০ জন মানুষ একসঙ্গে যায় তখন একটা পথ হয়ে যায় বরফের দিয়ে। তখন আমরা দেখা যাচ্ছে ফাঁকা জায়গা আমরা রাস্তা তাতে হাঁটে যাই।
আচ্ছা,
তখন এক পর্যায়ে আমরা পাহাড় দিয়ে উপরে উঠার পরে এখন ওই যে ডঙ্কা থেকে যে দালাল, ওরা বলতেছে যে কার কার ব্যাগ আছে সাথে বা মোটা কি আছে ওই ব্যাগে সেসু দিতে হবে গোয়ায় পাশায়।
আচ্ছা,
তখন যেন অত বড় পাহাড় উঠছি প্রায় ৩-৪ ঘন্টা উপরে, সেখান থেকে নিচে নামতে হবে, দেখা যাচ্ছে ওইখানে নামতে হবে।
এটা কোন দেশের কথা বলছেন?
এটা হচ্ছে তুরস্কের ভিতরে।
তুরস্কের ভিতরে, ওকে।
তারপরে আর আমরা তো ওইখানে রাত্রে তো জায়গাটার নাম জানি না, কিন্তু যেখানে কোন থেকে রাখছে ওইটা আমরা জানি, কিন্তু ওইখান থেকে কোথায় নিচ্ছে সেটা আমাদের মেসেজ বলে দিচ্ছে। কিন্তু পথগুলি কোথায় কোথায় স্থান সেটা তো রাত্রে জানা সম্ভব না।
ওকে,
পরে ওইখান থেকে আমরা দেখলাম সবাই পাশায় স্রোত দিয়ে নামতেছে, সেসুর দিয়ে। পরে আমরা ওরকম পাশায় সেসুর দিয়ে নামতেছি, পরে ধরেন ৪ ঘন্টার পথ, ১০ মিনিটের মধ্যে নিচে নামলাম আমরা সেসুর দিয়ে। মানে একটা পোল্টি খেয়ে পুড়ে পড়ে বা সুন্দরভাবে যারা দেখেন একটু অ্যাঙ্গেল সেগুলো সুন্দরভাবে নামতেছে, যেগুলো একটু খারাপ সেগুলো একটু একটা পোল্টি খেয়ে পড়তেছে। ঠিক আছে,
অন্ধকারের মধ্যে এগুলো,
অন্ধকার বলতে কি বরফ নিচে উপরে হচ্ছে আকাশ ফর্সা, দেখা যাচ্ছে যে
আকাশ ফর্সা এবং বরফ
নিচে সাদা, বরফ
চকচক করছে,
পুরো সাদা বরফ হচ্ছে সাদা, এই জন্য অন্ধকার হইলো মানে
আলো হচ্ছে।
পরে এক পর্যায়ে নিচে নামার পরে নিচে না যখন নামছি তখন দেখলাম যে আবার সেই লরিটা, যে লরিটা আমরা উঠছিলাম সেই লরিটা আমাদের আবার সবাই উঠেলো হুড়মুড় করে।
আচ্ছা,
এর মধ্যে দেখে যখন আমরা আসছি তখন একটা লোকের খুঁজে পাওয়া যেতেছিল না।
আচ্ছা,
একটা লোকের আফগানিস্তানে একটা ছেলেকে পাওয়া যেতেছিল না। তখন দেখি পিছন থেকে তাকাই, দেখে কি যে ওটা ও পিছনের সোয়েটার দিয়ে টাইনে টেনে নিয়ে আসতেছে, ছেলেটা মৃত, ছেলেটা মারা গেছে। তখন সবাই সতর্ক করে দিল, পরে সবাই আরো পিছন থেকে যাই ধরে নিয়ে আবার ওই গাড়িতে লরিতে উঠেলো। আর একটা ছেলে অসুস্থ, এরকম একজন একজন কাঁধ দিয়ে একজন হাত দিয়ে এরকম নিয়ে আসতেছে, একটা ছেলে অসুস্থ, একটা ছেলে জায়গায় মারা গেছে, ডেট। তখন আমার খুব ভয় পেলাম, আমরা সবাই কান্নাকাটি করলাম। ঠিক আছে, পরে লরিতে এসে নামানোর পর একটা আন্ডারগ্রাউন্ড একটা হোটেল, ওই হোটেলে এনে রাখলো নিচে। তো জায়গাটা যেখানে রাত্রে রাখছে ওইখানে খুবই মানে গোপনীয় শীল, একদম আন্ডারগ্রাউন্ড মাটির নিচে, উপরে হোটেল। তখন সবাই বাই করে ওইখানে হিটার দিল, রুটি দিল, রুটিকে একমেক বলা হয়, আর মুরগি ইটি দিল সবাইকে, সবাই খাওয়ালো এবং মানে সবাইকে বললো যে তোরা কেউ হিটারের কাছে যাবি না, এই অবস্থায় সুস্থ করে দুই দিন থাকলাম ওইখানে, দুই দিন থাকার পরে ওইখান থেকে মানে রাজধানী থেকে আমাদের এখন নিয়ে যাবে লাস্ট বর্ডারে।
আচ্ছা,
তিন চলার পরে পরে আর একটা শহর আসলো, ওইখানে আমাদের সবাই নামায় দিল। পরে নামায় দেওয়ার পর ওইখানে থাকলাম, থাকার পরে ওইখান থেকে এখন আমাদের গিরিজের বর্ডারে ঢুকবো, এক ডাইরেক্ট গিরিজ। তখন আমাদের একটা বাসে তুলে দিল, ওরা বললো যে দেখ ওরা পাকিস্তান অমুক দালালের লোক, বললো যে তুই দালালের কাছে বল পাসপোর্ট করতে $100 করে চা, তোরা বল। আমি তো ভাড়া দেয় না, তখন কিছুই বলতে পারতেছি না। ওরা রাগ করে বললো যে আজকে তোকে পাঠিয়ে দিবো, ঠিক আছে, তো দালাল টাকা জানাই আজকে পাঠিয়ে দিবো। চারজন ছিলাম এক ট্যাক্সির মধ্যে, পরে ট্যাক্সির মধ্যে নর্মাল ভাবে উঠে দিল। ট্যাক্সির মধ্যে উঠে দেওয়ার পর ঘন্টাখানিক দুই চলার পরে আমাকে একখানে চেকপোস্ট বাসলো, তখন দেখা যায় আর্মিদের চেকপোস্ট দেখা যাচ্ছে। আর বরফের পানি পাহাড়গুলো থেকে যে নামে ওই খাল, মানে যেটা নালা বলা হয় বরফের পানির নালা, ওইখানে নামে দিল। পর হাবুগুরু দিয়ে আমরা ওই চেকপোস্ট পাড়ি হইলাম।
আচ্ছা,
তা হাবুগুরু দিয়ে পাড়ি হওয়ার পরে তারপরে দেখলাম ট্যাক্সিটা আবার সামনে এসে আমাদের দাঁড়াইলো। ট্যাক্সি থেকে নেমে পরে আমাদের উঠে দিল বড় ভিআইপি বাস।
আচ্ছা,
ঘন্টা তিনে চলার পর প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে মানে লাস্ট ওইখানে দিয়ে আমাকে দেখা যাচ্ছে আর্মির একটা তেলের যে ই থাকে, টুলি লরি বলা হয় তেলে, ওই লরিগুলো একটা বাসের সঙ্গে অ্যাডজাস্ট হয়।
ওকে,
ওখানে কোন চেকপোস্ট নাই, আর যেখানে তো আমরা হাইটে আসছি ওইখানে চেকপোস্ট যেখানে ছিল ওইখানে আমরা পাড়ি দিয়ে চলে আসছি।
ওকে,
পরে দেখা যাচ্ছে যে ওই বাসে যে বাসটা অ্যাক্সিডেন্ট হয় আর যে লরিটা অ্যাক্সিডেন্ট হয় তখন আর্মি ওইখান থেকে চলে আসে, আসে দেখে যে বাসের ভিতরে অনেক অবৈধ অস্ত্র এবং অবৈধ মেয়ে এবং কিছু ইরানি জিনিস পাওয়া যায় অস্ত্র মস্ত্র। তখন পিছনে যত বাস আছে সবগুলি চেক করে।
ওই বাসের মধ্যে আপনারা ছিলেন?
হ্যাঁ, ওই চার পাঁচটা পিছনের বাসের মধ্যে আমরা পড়ে যাই।
আচ্ছা,
নাহলে আমরা ধরা পড়ি না। পরে তারপর একটা কোর্স থাকে কিন্তু ভাষা জানি না, দেখে আমরা ধরা পড়ে যাই। তখন ওই বাসের মধ্যে দুইটা তিনটা সিট করে দেখি খালি, যখন আমাদের বাসে বসায় চারজনকে, তখন সামনে সুজন নামে একটা ছেলে ছিল মাদারীপুর বাড়ি, আমি ইবাদুল আর একটা দুইজন ছিল যেটা আমি চিনি না, পথ রাস্তা। তো পরে দেখা যাচ্ছে যে আমাদের বসা হলো মাঝামাঝি জায়গা, আর শরীফুল আর এলো সুজন অগ বসল পিছনের সিটে, আর একটা ছেলে আছে অগ বসল সামনে। মাঝামাঝি যখন বসছি তখন ওইখান থেকে চেকপোস্টের জন্য আর্মিরা উঠলো, ওঠার পরই দেখলো সামনে থেকে দুইজনকে নিয়ে নিল অবৈধ, মানে কাগজপত্র সবাই ডকুমেন্ট আছে কিন্তু আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই, সব পাকিস্তানি পাসপোর্ট ধরাই দিয়েছে হাতে। মানে পাসপোর্টে ভিসা আছে কিন্তু চেয়ারে মিল নাই,
পাসপোর্ট ভিসা আছে
কিন্তু চেয়ারের সাথে মিল নাই।
আচ্ছা,
তো ওই পাসপোর্ট গুলো আমার হাতে ধরাই দিয়েছে সবাইকে, ওই পাসপোর্ট চেঞ্জ করা যায় $100 করে লাগে, কিন্তু এটা আমরা জানতাম এটা দালাল দুই নম্বরই করছে আমাদের সাথে।
ওকে,
পরে এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে ওই যে গাড়ির কন্ট্রাক্টর উনি আমাকে, ওনার নাম আবদুল্লাহ, উনি আমাকে আমাদের ডাকলো ইশারা করে দুজন ডে। তখন তার বুঝি না সাদিক তাল মানে কি, ঠিক আছে, মানে সাদিক তাল মানে এদিকে আসো, তো এটা আমি বুঝলাম না। পরে দেখা যাচ্ছে যে ও খুব রাগন্ত হয়ে গেল আর মানে ধরা দিল না যে ওই দালাল নিজে, ঠিক আছে। পরে
আলটিমেটলি ওই দালাল ছিল,
ওই দালাল ছিল গাড়ি কন্ট্রাক্টর এই দালাল। পরে ও আমাকে ডাকলো ওই যেখান থেকে দুজনে নিয়ে গেছে, মানে ওদের প্ল্যান ছিল যে দুজনে যদি সামনে থেকে ধরে যখন পাসপোর্ট নিয়ে যাবে চেক করতে, তখন পিছনে গুলো সামনে এনে বসাই দিব।
আচ্ছা আচ্ছা,
তখন আর্মিরা তো পিছনে সামনে যে চেক করবে না, সরাসরি পিছনে চলে আসবে, ঠিক আছে। পরে আমরা একটু বুঝি নাই আর ওর সরাসরি ওইটা করেও নাই। পরে এক পর্যায়ে আমাদের পিছন থেকে ওই আর্মিটা আবার পাঁচ মিনিট পরে একজনের কাছে হ্যান্ড ওভার করে দেয় আর্মিদের কাছে, ও আবার গাড়িতে উঠে আমাদের সবাই চেক করে আমাকে চারজনের নামায় ফেলায়। এই ছয়জন আমরা ধরা পড়ে যাই ওইখানে।
ওকে,
পরে ওইখান থেকে গাড়ি স্টপ হয়ে যায় আর ওদিকে যাওয়া হয় না। ওইখানে যাওয়ার পর যাচাই বাছাই
করার পর আপনাদের কি করলো?
পরে নিয়ে যাওয়ার পর ওইখানে আর্মি ক্যান্টনমেন্টে নিয়ে নেয়।
প্রিয় শ্রোতা, আমরা জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে রনির জীবনের গল্প। আমরা ফিরে আসতে চাই মাত্র পাঁচ মিনিটের ব্রেক পর, ঠিক রাত একটায়। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আপনাদের সবাইকে জানিয়েছিলাম যে জীবনের গল্প দুই বইটি খুব শীঘ্রই আপনারা বাজারে পাবেন এবং আপনাদের অনুরোধে বইটি করা হয়েছে। সবার জন্য গুড নিউজ হচ্ছে বইটি এই মুহূর্তে বাজারে, এবং এই বইটির যে প্রকাশনা মানে বর্ণপ্রকাশ তো বাজারে এনেছে, এবং এই বইটির যে প্রকাশক সে খুব ছোট করে ওখানে লিখেছে যে এই বইটি চাইলে আপনাকে মৃত্যুর হাত থেকেও, যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যান জীবনে কখনো, মৃত্যুর হাত থেকেও আপনাকে বাঁচাতে পারবে। উজ্জান এমন ফল মাইটি আল্লাহ। তো যেটা বলছিলাম যে এই বইটি যদি আপনি সংগ্রহে রাখতে চান, এবং এই বইটি আপনার উচিত যারা হ্যালো 920 লিসনার তাদের জীবনে একবারের জন্য হলেও পড়ে দেখা। একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে বইটি আমরা খুব অল্প সংখ্যক বাজারে এনেছি এবং খুবই লিমিটেড এবং খুব স্বল্প সময়ের জন্য, কারণ আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখতে চাই যে বইমেলা ছাড়া মানুষ বা শ্রোতা যারা আছেন তারা আসলে বই পড়েন কিনা। আপনাদেরকে অ্যানাউন্স করছি আজকে বইটি আপনি কিভাবে কালেক্ট করতে পারবেন, এবং হাতে সময় থাকলে আপনি এক্ষুনি অর্ডার দিয়ে দিন, কারণ এই বইটি খুব বেশি দিন বাজারে থাকবে না। আচ্ছা, জীবনের গল্প দুই সম্পাদনায় আরজি কিবরিয়া আমি নিজে। বইটি সংগ্রহ করতে পারবেন আপনি rokomari.com এর থেকে, এবং বাসায় বসেই আপনি ফোনে অর্ডার দিতে পারবেন, তারা আপনার বাসায় পৌঁছে দেবে। rokomari.com এর নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297, অর্থাৎ বাংলায় হচ্ছে 16297। এই নম্বরে ফোন করে বললেই হবে, বইয়ের মূল্য হচ্ছে $150। আরো দুটো জায়গা থেকে আপনি বই সংগ্রহ করতে পারেন চাইলে, সেটা হচ্ছে ফার্মগেটের ইউসিসি বুক হাউস এবং নীলক্ষেতের নাহার বুক হাউস। আমি আবারও বলছি, ফার্মগেটের ইউসিসি বুক হাউস এবং নীলক্ষেতের নাহার বুক হাউস। এদেরকেও ফোন করে বাসায় বা হোম ডেলিভারি চাইতে পারেন এবং সেক্ষেত্রে বইয়ের মূল্য 150 টাকায়। নাহার বুক হাউসের ফোন নাম্বার হচ্ছে 01758887168। এটা হচ্ছে নাহার বুক হাউসের ফোন নাম্বার, আপনি চাইলে এখানেও ফোন করে বলতে পারেন। এবং ফার্মগেটের ইউসিসি বুক হাউসের ফোন নাম্বার হচ্ছে 01840521797। আমি আবারও বলছি 01840521797। আরো একবার বলছি 01840521797। এই তিনটি নাম্বার, এই তিনটি নাম্বারে ফোন দিয়ে আপনি হোম ডেলিভারি চাইতে পারেন। আপনার বাসায় বই পৌঁছে যাবে, 150 টাকা হচ্ছে বইয়ের মূল্য এবং সাথে হোম ডেলিভারি চার্জ। ওকে, ফিরে আসছি ঠিক রাত একটায়, আমার সঙ্গেই থাকুন। আর ওকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, স্পেলিংটা হচ্ছে kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ।
প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, ঠিক রাত একটা হচ্ছে সময়, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনারা শুনছেন রনিকে, তার জীবনের গল্পে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আছি, এবং যারা জীবনের গল্প বলতে চান এখানে এসে ফোন করবেন আমাদেরকে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর আপনার জীবনের গল্প খুব সংক্ষিপ্ত করে বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার, ইনফ্যাক্ট আমি নিজে আপনার সঙ্গে যোগাযোগ করব। বলুন রনি, তারপর কি হলো? আর্মিরা ধরল, এবং সেটা হচ্ছে তুরস্কের আর্মি। তুরস্কের আর্মি, ওকে।
তুরস্কের আর্মি ধরার পরে ওখান থেকে আমাদের নিয়ে গেল, নিয়ে ট্রিটমেন্ট করলো যে আসলে ওদের আর আসতে বাইরে কোনো ভাইরাস ট্রেস আছে কিনা, ওদের এটার মানে চিকিৎসা সেই জন্য হসপিটাল পাঠালো। তারপরে সবকিছু করার পরে আমাদের নিয়ে নিল জেলের ভিতরে। হ্যাঁ, তিন মাস, মানে তিন মাসের জেলের একটা নির্দেশ আসলো, তিন মাসের জেলের মধ্যে। পরে আমাদের আবার ব্যাগে নিয়ে আসে, ব্যাগে এনে মুর শহরে রাখা হয় একটা জেলের মধ্যে। পুলিশগুলো খুবই ভালো স্যার, পরে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু আমাদের বলে তোদের বাড়ি কোথায়, তাই তোদের দেশ কোথায়। আমরা বললাম যে আমাদের দেশ পাকিস্তান, আমরা বলি না যে বাংলাদেশ। তা আমাদের মনে তখন মনে হয় বললি মনে হয় প্লাস পয়েন্ট হতো, ওদের আমরা একটা কাজকর্ম একটা সুযোগ দিত।
আপনাদেরকে যেটা শিখিয়ে দেওয়া হয়েছে সেটাই বলছি।
তৎকালীন যে প্রধানমন্ত্রী থাকে বাংলাদেশে, সে তুরস্ক ভ্রমণে যায়, তখন সফরে যাওয়ার পরে তাদের কমপ্লেন দেয় মানে তুরস্ক পুলিশের আর্মিরা যে কিছু বাংলাদেশি ধরা পড়ছে। তখন তখন যে তৎকালীন যে ই থাকে প্রধানমন্ত্রী থাকে, উনি বলে কি যে না, এগুলো আমাদের বাংলাদেশি না, এগুলো হচ্ছে পাকিস্তানি।
মানে আপনাদেরকে পাকিস্তানি বলে,
পাকিস্তানি বলে। কিন্তু অনেকে আবার খুব দুঃখ প্রকাশ করেছে, আমরা পাকিস্তানি না, আমরা বাংলাদেশি। অলরেডি তো আমরা তো পাকিস্তানি বলছি, মিথ্যা কথাই বলছি। কিন্তু আমরা কিছু জানি, যারা যারা ছিল সিনিয়ররা তারা খুব এটা নিয়ে ইস্টি করছে। আমাদের ইচ্ছা তো যাবো আমরা বাহিরে, মিথ্যা বলার জন্যই বলছি। পরে এক পর্যায়ে ওইখানে জেল খাটি প্রায় 2 মাস 23 দিন তুরস্কতে। তখন একদিনকে আমাদের হঠাৎ করে বললো তোদের তোদের ডিফল্ট হয়ে যাবে, তোরা রেডি থাকিস। তখন
ওই সময় জেলে আপনাদের সঙ্গে কি কোনো অত্যাচার করা হতো?
না, জেলে কোনো টর্চারিং করতো না, কিন্তু টর্চারিং করা হলো বড় এলাকায়। তখন আপনার ওইখান থেকে কয়েকজনের সাথে আমার পরিচিত হয় জেলে, কিছু আফগানিস্তানি ছেলেরা ওইখানে জেলের মধ্যে থাকে। তো ওদের জামশেদ নামে একটা আফগানিস্তানি ছিল, সে খুব ডেঞ্জারাস। তো ওরা হলো ট্রেনিং প্রাপ্ত, তো ওরা বলতো তোরা দিনভর এরকম থাকোস, যাওয়ার সময় তোরা তো অসুস্থ হয়ে যাবি, তোরা দিনভর খাস আর নামাজ কলম ঠিক মতো পড়াশোনা না, শুয়ে থাকোস, এটা তোরা তোর শরীরের জন্য ক্ষতিকর। ওরা উর্দুতে বললো, আমরা উর্দু বুঝি আবার। তখন আমরা তখন ওদের সঙ্গে প্রায় 1-1.5 মাস ট্রেনিং দিই।
আচ্ছা,
ট্রেনিং দিই। এবং
কিসের ট্রেনিং এটা?
এটা হচ্ছে ব্যায়ামের, শরীরের একজনের সাথে দেখা যায় একজনের সাথে সমস্যা হলে ওদের সাথে বাঁচার লড়াই। মানে কিভাবে পাহাড়ে উঠতে হবে, তখন ও অনেক লোকের সাথে নিচে বাহিরে নিচে, তখন ওদের সাথে আমরা কন্ট্যাক্ট করি যে তুই যদি আমাদের ঢুকে যেতে পারিস গিয়েছিস তোদের। আমরা
এই সময়ের মধ্যে আপনার বাড়ির সাথে কোনো যোগাযোগ?
না না, বাড়ির সাথে যোগাযোগ হয়েছে 2 মাস পর। তুরস্ক পুলিশ কখনো যোগাযোগ করতে দেয় নাই।
বাড়িতে
আমি যখন তুরস্ক 2-1.5 মাস হবে এরকম, তখন আমি তুরস্ক এক পুলিশকে বলি যে স্যার আমার বাচ্চা আছে, বউ আছে, আমি কথা বলবো। পরে আমার ফোন দিতে তখন আমি বলি যে আমি তুরস্ক জেলে আছি এখন।
তুরস্কের জেলে আছি?
হ্যাঁ।
তখন সে সময় কি বলে আপনার আব্বা আম্মু?
খুব কান্নাকাটি করে, ঠিক আছে, এবং দালাল মিথ্যা বলে যাওয়ার পথে আছে, খুব ভালো অবস্থা আছে, এইসব কথা বলে, ঠিক আছে। পরে আফগানিস্তান একটা সাথে কন্ট্যাক্ট করে যে আমাদের ওরা যদি ডিপোর্ট করে দেয় আর নি, তখন আমরা ইরান থেকে আবার ঢুকবো, আমার জানা আছে পদ। তখন আমরা বলি ঠিক আছে, ঢুকে দিতে পারো, তোমাদের $1,000 না $2,000 করে দেওয়া হবে। পরে এক পর্যায়ে আমাদের ডিপোর্ট দিল ইরানের সালমাস দিয়ে, না এবার দিল আমাদের উর্মিয়া দিয়ে। পরে দেওয়ার পরে আমরা ইরানের পুলিশের কাছে ধরা দিই না। তখন দেখা যাচ্ছে অনেক, প্রায় 150 লোকের মতন আর্মিরা কাটাতার ফাঁক করে উপর পথে ফায়ারিং করলো, প্রায় 30-40টা ফায়ারিং করলো। ফায়ারিং করার পর দেখা যায় সামনে যারা থাকে সবাই বুট দিয়ে লাত্তি মারল, পিস্তলের পিছন দিয়ে ঘাড়া দিয়ে সবাই বাই করে দিল। তাই আমার ওরকম একটা লাত্তি মারে একটা গাড়ি মারে আবার ইরানি পুলিশেরা যাই আমরা ইটেন আবার ঘুরি ঘুরে আবার ভিতরে ঢুকি। ঢুকার পর প্রায় এক সপ্তাহ হাঁটি ভিতর দিয়ে মানে না খাওয়া অবস্থায় মানে খুবই কষ্টকর রুটি ছিল সবাই। আমরা দেখা যাচ্ছে ওইখানে ছিলাম আমরা প্রায় নয় জনের মতন, চারজন আর ওরা ছিল পাঁচজন, নয়জন আমরা হাঁটি, হাঁটতে 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 তোমরা এক সময় খুবই ক্লান্ত হয়ে যায়। তখন জামশেদ তরপর থেকে এক পাতা ট্যাবলেট বাই করে, ওইটা হচ্ছে ওই ট্যাবলেটটা খালি 72 ঘন্টার মধ্যে আপনার কোনো ক্ষুদা টয়লেট চাপে না।
ওকে,
তখন আমাদের একটা দিল, আর একটা দিল, আর একটা দিল, সবাইকে একটা একটা করে দিল জামশেদ। দেওয়ার পর আমি ওষুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে 72 ঘন্টা খুব স্ট্রং থাকি, খুব দ্রুত গতিতে হাঁটি, ওর রাস্তাঘাট খুব পরিচিত। পরে দেখা যাচ্ছে যে 72 ঘন্টা যখন ওষুধটার মেয়াদ শেষ হয়ে যায় তখন আমরা খুব দুর্বল হয়ে যাই এবং পানির জন্য এবং খাবার জন্য খুব ইয়ে হয়ে যায়। তখন জ্বরা ঘাস, আমরা ঘাস খেতে থাকলাম, ঘাস পানির মধ্যে যে ঘাস থাকে সে ঘাস তুলে তুলে খাচ্ছি, পরে ঘাস খাচ্ছি আর অধৈর্য হয়ে যাচ্ছি পানির জন্য। ওরা বলছে যে দেখ এইখানে পাহাড়ে যে বরফের পানি, পানি অভাব নাই কিন্তু পানি খাওয়া নিষেধ। মানে আগে থেকে আমাকে বলে দিয়েছে যে বলছিলাম ফার্স্ট
এই পানি খাওয়া
না, এই পানি খাওয়া না, ক্লাসে বলছিলাম এটা বিষাক্ত পানি থাকতে পারে, 100% থাকে।
ওকে,
পরে পানির জন্য তখন বললো যে তুই কখনো পানি ছাড়া বাঁচতেছ না, তখন দেখবা যে দুদিন নাকের সর্দি হোক এডিগ্রি খাওয়ার চেষ্টা করবা বা প্রস্রাব নিজের প্রস্রাব খাওয়ার চেষ্টা করবা, তা বলতে না আস তখন বরফ গালে দিবা কখনো গিলবা না।
ও মাই গুডনেস,
তখন তখন আমরা এক পর্যায়ে এক ধরনের লবণযুক্ত ঘাস পাওয়া যায় ওইগুলি চাবাইতে থাকলাম, জানি যে ঘাসের মধ্যে কখনো ই থাকতে পারে না, ওর সাথে খাইলাম। খাওয়ার পর রাত 2টার দিকে আমরা চলতে পারতেছি না মানে অধৈর্য হয়ে গেছি। পরে আমি জামশেদ ভাই বললাম যে তোমরা চলে যাও আমি যাইতে পারবো না। দেখা যায় আমিও কাবু হয়ে গেছি, কাউ সরকার কাবু হয়ে গেছে, যাইতে পারতেছে না। তখন ওরা বললো যে তোরা তো থেকে যা, আমরা যাও চলে যাই, দেখ তোরা ভালোভাবে থাকিস, তোরা ওই যে একটা গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামে লাইট জ্বলতেছে ওই বাড়িতে যারা ক যদি পারস তো দালালে যদি ফোন দিবি ফার্স্টে অগজে হাত করবি। তখন এক পর্যায়ে আমরা ওই গ্রামে উঠলাম, ওরা চলে গেল।
কয়জন মিলে?
চারজন।
তখন তো আপনাদের পুরোপুরি অনিশ্চিত হয়ে গেছে না, কোথায় যাচ্ছেন কি করছেন কোনো ঠিক ঠিকানা নাই।
না, ঠিক ঠিকানা নাই। আমরা তখন এক গ্রামে যে একটা ঘর লক করলাম, লক করার পরে বললাম যে হবে আসমা, আমি তখন কিছু জেলের থেকে ভাষা শিখছিলাম। তখন বাইরে এসেছে একজন, বাইরে পরে বাইকগুলো তোর কোথায় আমাকে মানে খুব বকাবকি করে বাইক করে দিল। পরে আমি রুটির জন্য খুব ব্যস্ত হয়ে গেছি,
ইরানের মধ্যে না,
না না, এটা তুরস্কের ভিতরে,
তুরস্কের ভিতরে,
হ্যাঁ তুরস্কের ভিতরে। পরে আমি আর একটা বাড়িতে গেলাম, আর একটা বাড়িতে যাওয়ার পরে আমি আবার বললাম যে দেখ কিছু খাবার দি। খাবার দেওয়ার পর পানি ছিলাম, পরে আমার চা দিল, পানি দিল সবাই, একটা একটা লোক আর একটা মহিলা, ভুল একটা মহিলা রুটি দিল, খাইলাম। তো খাওয়ার পরে দেখলাম যে রুটিটা আমি অর্ধেক অংশ খাইতে পাইনি, এর মধ্যে চার মধ্যে আমাদের আর্মিতে গিয়ে ফেলছে আবার, ওরাই কল দিয়ে দিয়েছে ধরার জন্য, কারণ ওই তুরস্ক যদি কোন লোক ধরা দিত একটা মানে ওদের জন্য একটা
মানে ওরা যদি লোকজন ধরিয়ে দেয় তাহলে ওদেরকে পুরস্কার দিবে
সরকার থেকে। হ্যাঁ, পরে দেখা যাচ্ছে যে আমরা তো অবৈধ। পরে আসার পরে আমাদের আবার নিয়ে গেল ক্যাম্পে, ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে পরে আমাদের ফিঙ্গার সাপ নিবে, তখন দালালে বলে ধরে কখনো ফিঙ্গার সাপ তো একবার নেয়, দ্বিতীয়বার তোরা মোম ঘুরবি হাতে,
কি করবি মোম,
হাতে মোম ঘুষলে ফিঙ্গার সাপ দিলে ওঠে না। তখন আমরা বাথরুমে যাওয়ার আমি রিকোয়েস্ট করি যে আমি বাথরুমে যাবো, তখন বাথরুমে যাওয়ার পর বাথরুমে যাওয়ার সবসময় মোম থাকে জ্বালানোর ইসের জন্য, তখন আমি হাতে ফিঙ্গারে সবাই আমরা মোম ঘষি, মোম ঘষার পরে স্বাভাবিক টিস্যু দিয়ে মুছে ফেলি, ধরতে পারে না ওরা। তখন দেখা যাচ্ছে ফিঙ্গার দিলে দেখা যাচ্ছে যে ফিঙ্গারে মিলে না।
মাই গুডনেস, মানে এত পরিকল্পিত, এত প্ল্যান, অবাক হয়ে যাচ্ছে আমি। হ্যাঁ বলুন।
তারপর ওইখান থেকে আমাদের ই নিল, পরে আমার নাম ঠিকানা আমি পুরো চেঞ্জ করে দিলাম, কিন্তু ছবির সাথে সেম আগের বাজে ধরা খেয়েছি তুরস্কতে, এটা মিল আছে, কিন্তু বাবার নাম আমি চেঞ্জ করে দিয়েছি এবং ফিঙ্গারে মিলতেছে না। তখন ওরা বললো যে একরকম চেহারা কিভাবে হয়, ওরা ডিসিশন নিল। পরে আমাদের প্রায় 17 দিন আবার জেল খাটি, 17 দিন কাটার পর আবার আমাদের রিটার্ন করে দিল, প্রায় 150 লোক নিয়ে আবার রিটার্ন করে দিল। 150 লোক নিয়ে পরে ওইখানে তো কার হাতে আমাদের ওরকম পরিচিত হল এক সপ্তাহের ভিতরে জেলের ভিতরে। পরে আমাদের ইরানের উদ্দেশ্য করে দিল, দেওয়ার পরে ওইখান থেকে বর্ডার এলাকায় যখন গেলাম আমাদের সবাই বাংলাদেশের অনেক লোক ছিল, পাকিস্তানি ছিল, আফগানিস্তানি ছিল, চায়না ছিল, তখন কিছু কিছু মানে বর্ডার 0 পয়েন্ট কিছু লোক থাকে, এরা হচ্ছে মাফিয়া। তখন কিছু ক্ষুদ্র লোক থাকে, ওরা ওরা করে কি যে দেখা যায় যে এক এক এলাকার এক একটা দাপট থাকে, ওরা ওই যেমন মানে যারা একটু ধনী এবং যাদের একটু পাওয়ার থাকে তারা ওই লোকগুলো নিয়ে নেয়। তখন বর্ডার এলাকায় দেয় তখন আর্মিদের কাছে যাইতে পারে না, পুলিশে মানে আমাদের যারা রিপোর্ট থাকে ওই আর্মি মানে ইরানি আর্মিদের কাছে যাইতে পারে না, তারা ধরে ফেলে, ধরে ধরে তারা ওদের অগনিয়ন্ত্রণে নিয়ে নেয়, মায়ের ধরে অস্ত্র দেখাইয়া নিয়ে নেয়। যখন আমাদের এক ঘরে নিয়ে নিয়েছে অস্ত্র দেখে সবাই বন্দী করে নিয়ে নিয়েছে এক ঘরের ভিতরে, ফিরল প্রায় 40 জনের মধ্যে, 40 জন 47 জনের মতন হবে। এর মধ্যে আমরা বাংলাদেশে আছি কিছু, পাকিস্তানিও আছে ইন্ডিয়ানও আছে। তখন আমাদের নিয়ে আমাদের বাংলাদেশি চারজনকে নিয়ে গেল, এর মধ্যে থেকে আর একজন আমাকে গ্রামের তার সাথে পরিচয় হলো ওই ভিতরে। পরে আমাকে দুজনকে আলাদা করে নিল, আইসা হাত পা নখ দেখে,
হাত পা নখ,
হ্যাঁ যার হাত পা নখ দেখলে বুঝতে পারে যারা মনে নিছি ওরা ভালোভাবে ফ্যামিলির ঘরে ছিল।
ওকে ওকে,
তারপরে ওরা হাত নখ পাওয়া নিছে, তারপরে তিন চারজনকে আমরা আলাদা করে নিল আর বাকিগুলো রেখে দিল। মানে যেমন খদ্দের আসে, যেমন গরু বিক্রি করে ওরকম বিক্রি হলো, গরু যেরকম দেখতে আসে দালালরা ওরকম ঠিক ওরকম দেখতে আসে, এক এক পার্টির আসে দেখতে, দাম উঠে
মানুষের বিক্রিটা কারা করছে,
এই মাফিয়ারাই। আর্মির কাছে না যেতেই ওরা আমাদের বর্ডার
এলাকায়
পুলিশের কাছে না যেতেই ওরা দাদার কিডন্যাপ করে ফেলায়, লোক অস্ত্র ধরে নিয়ে যায়, দাদার
যার যার লোক অস্ত্র ধরে নিয়ে যায়,
হ্যাঁ যার যার লোক না, মানে ওরা মানে যাদের ধরেন আপনি বর্ডার এলাকায় থাকেন, দশ জন লোক আছে এখানে, ধরেন একশো জন লোক ডিভোট করলো, কেউ দশ জন লোকে, পাঁচ জন লোকে, বিশ জন লোক, তাদের নিজস্ব লোক নিয়ে ওইগুলির বন্দী করে নিয়ে তাদের বাসায় নিয়ে নেয়।
আচ্ছা, আমি এখানে একটু জানতে চাচ্ছি যে আর্মির কাছ থেকে এই হ্যান্ড ওভারটা কিভাবে হয়?
আর্মি এলাকা তুরস্ক, আর্মি এলাকা কখনো তো তুরস্ক ইরানের হ্যান্ড ওভার হাতে হাতি করে না, ওটাতে একটা জিরো পয়েন্ট থাকে, প্রায় এক কিলো দুই কিলোমিটার ডিফারেন্স থাকে। যখন এই কাটাতার কাটাতার ফাঁক করে দেখায় দেয় ওই লাইট ওইখানে আর্মি ক্যাম্পাস ওইখানে,
এক্স্যাক্টলি যখন আপনারা তখন জিরো হ্যান্ডে থাকেন তখন আপনার আসলে কারো কোনো হ্যান্ডেই নাই,
না কোনো হ্যান্ডেই নাই,
কোন একটা জায়গায় দেখায় দিল, ওই জায়গায় যাওয়ার সময়টাতে আপনাদেরকে কিডন্যাপ করে
আমাদের অ্যাটাক করে ফেলায়।
ওকে ওকে, জীবনে বহুত অ্যাডভেঞ্চারাস গল্প শুনেছি, এত অ্যাডভেঞ্চারাস গল্প আমার মনে হয় না আমি কখনো শুনেছি বা আপনারা শুনেছেন কিনা আমার জানা নেই। ওকে বলুন, তারপর
তারপর
আপনিও কিডন্যাপ হলেন?
হ্যাঁ আমি নিজে কিডন্যাপ হলাম। পরে আমাদের বাড়ির ইচ্ছে আমাদের বেল দিয়ে বেল দেওয়ার
জন্য কিডন্যাপটা করলো, কারা কিডন্যাপ করে না,
এটা হচ্ছে মাফিয়া গ্রুপের একটা সঙ্গে নিজস্ব লোক, হাই কোয়ালিটির সামনে আছে বড় বড়।
আচ্ছা,
প্রায় আমি প্রায় আট জনের হাতে হ্যান্ড ওভার হয়ে হাই মানে উপরে পর্যায়ের মাফিয়ার কাছে চলে গেলাম, মানে জালাল যারা ওইখানে। পরে ওইখানে নেওয়ার পরে আমাদের খাবার দিল না, চারদিকে ইচ্ছা মতো পিটেলো, কোন খাবার দাবার নাই, পিটানোর পর দেখা যাচ্ছে কোনরকম পানি আর কিছু হালকা দেখা যাচ্ছে যে খাবার দেয়, ঘরের মধ্যে রাখার পরে, রাখার পরে দুজন রাখছে, এর মধ্যে দেখলাম যে প্রায় ছয় সাতজন আফগানিস্তান ছেলেদের নিয়ে আসছে, ওদের পিটেলো মাফিয়ারা। যখন আমার কয়েকবার থাপড়াইছে, থাপড়ানোর পর ওই আফগানিস্তানদের ছেলেদের কাছে ওগুলো রেট সবচেয়ে কম $1,000 ছেড়ে দেয়, আর আমার কাছে এলো $5,000। এখানে কোন পাকিস্তান ইরানে কোন ফোন দেওয়া চলবে না, বলে যদি বাংলাদেশ ফোন দিবি আগে এক দ্বারা পিটাই হচ্ছে ইউরোপের ফোন নাম্বার নেওয়ার জন্য, ইতালির ফোন নাম্বার নেওয়ার জন্য, কিন্তু আমাকে দালাল কই যায় তোরা যদি পারো যদি কখন ইতালির নাম্বার ফোন নাম্বার দিবি না, ইউরোপের কোন নাম্বার দিবি না, যদি ইউরোপের নাম্বার দাস তোর কিন্তু $10,000 ছাড়বে না, মেরে ফেলাবে, ছাড়বে না, কারণ তোর আটকে ফেলাইছে তোর কিছু যত সিপি টাকা নিতে পারে এরকম করবে। তখন আমার কাছে কিছু নাম্বার থাকে ইউরোপের।
এই যে মাফিয়া এরা কোন দেশের?
এরা ইরানি।
এরা ইরানি,
ইরানি আছে পাকিস্তানের যৌথ,
যৌথ মিলে করে।
আচ্ছা, বিশাল মানে
বিশাল গ্রুপ।
হ্যাঁ বিশাল গ্রুপ, আমি সামনে বলতেছি দোড়াছড়া বাইরে আর্মির ওপর তো ওদের ছিল উঠে।
ওকে,
পরে দেখা যাচ্ছে যে পরে ওইখান থেকে আমাকে নিয়ে এক রুমে নিল, পরে আফগানিস্তান ছেলে আসলো, দুই তিনজন ছেড়ে দিল, টাকা পাইলো, পাঁচজনের টাকা পাইলো না। পরে আফগানিস্তানের ছেলেরা আমাদের আসলো, এক একটা থাপড়াইলো, ওরা হলো তিন চারজন হলো মাফিয়ার ছেলে পেলে। একজন আছে নাম জানি না আমি, তার একজন আসলো, আসার পরে ওর খুব ভয়ানক দেখা দেখতে, একটা সোয়েটার পরে আসলো, সোয়েটারের সাথে প্রায় শটের গ্রেনেড আছে সাথে, আর এমন ধরনের গ্রেনেড সিস্টেম এবং হেভিং ভারী অস্ত্র, মানে ফিতাওয়ালা যে দেখছেন আপনি কিনা, ফিতাওয়ালা যে ই থাকে অস্ত্রগুলো গুলি, ওইগুলো গলার সাথে প্যাচ দিয়ে ওই রুম একটা আসলো রাত্রে। রাতে আসার পরে আমাকে আমাদের ভয় দেখলো, তোরা তাতির টাকা চায় উদ্যোতে বললো, তখন বললো যে তোরা অবশ্যই টাকা আনবি, $5,000 তো নিজে ছাড়া যাবে না। পর দেখলাম যে ওদের দুজন আসলো, দুজনের সেম ওই রকম পোশাক, মানে রেনকোট সিস্টেমের মতন, বড় সোয়েটারের মতন ওরকম। পরে এক পর্যায়ে আমি বাড়িতে যোগাযোগ করলাম যে এরকম এরকম ধরছে, আমাদের টাকা লাগবে। পরে আমি এক পর্যায়ে বললো, ওরা বললো যে দেখ পাকিস্তানে আমার মামা আছে, পাকিস্তান থেকে, পাকিস্তান থেকে টাকা আসবে, টাকা আসবে না, বাংলাদেশে আমার কোন টাকা জায়গা জমি কিছু নাই, ঠিক আছে। পরে আমার পাকিস্তানের ফোন দিয়ে দেয়, তখন পেয়ালির হাতে যোগাযোগ করি, তখন পেয়ালি বললো তোর টাকা পাবি, সমস্যা নেই, কোনো কথা বলবি না। তখন পেয়ালির হাতে ওনার হাতে কন্ট্যাক্ট করাই, তখন কথা বলে দেয় করা ওরকম এরকম। পরে এক পর্যায়ে $2,000 রাজি হইলো আমাকে ছাড়বে,
পেয়ালি দিল,
দেশে তো আমার দালাল গ্রিস থাকে, যার সাথে বাংলাদেশের আমার ফার্স্ট কন্টাক্ট।
ওকে,
তখন $2,000 আমার প্রায় তেইশ দিন পর ছাড়ে,
তেইশ দিন পরে $2,000। হ্যাঁ, এটা তো আপনার বাড়ি থেকে নেয়নি?
না, বাড়ি থেকে না, বাড়ি থেকে পরবর্তীতে নিবে।
ওকে,
পরবর্তীতে পরে ওইখান থেকে পরে আমার অনেক টর্চারিং করে, খুব মারে, অজ্ঞান হয়ে যায় দুই দিন। পরে একবার আর্মি যে পুরো ওদের ঘর মানে ই করে রেড দেয় ধরার জন্য, অবৈধ শুনছে যে অবৈধ লোক এখানে ধরা পড়ছে অনেক, তার আর্মি রেড দেয়, রেড দেওয়ার পর আমি বুঝতে পারিনি, সেদিনকে রেড দেয় সেদিনকে আমার টাকাদের কন্টাক্ট থাকে।
আচ্ছা,
তা আমি দৌড়ে পলা যেতে পারতাম যে আমি আর্মিদের কাছে ধরা দিই, সেই মুহূর্তে দুইটা মহিলা আসে, ইরানের মহিলার অনেক সুন্দর, পৃথিবীতে তো তিন নম্বর সুন্দরী বলা যায়। পরে আসার পরে আমাকে বললো যে তুই বোরকা পর, তো বোরকা পরাইলো, তার হাতে একটা বালতি দিল। আমি সেই মুহূর্তে আমি চলে যেতে পারতাম আর্মিদের হাতে, দেখলাম যে গ্লাস দিয়ে যে আর্মিরা দৌড়দৌড় করতেছে, ওদের ব্যাকগ্রাউন্ড সাইড দিয়ে একটা জর্তা ছিল, আমার খেতে নিয়ে গেল পাহাড়ে এক চিপাই নিয়ে। পরে এখানে দেখা যাচ্ছে যে ওরা আমাদের ওয়েট করাইলো, তখন আর্মিরা চলে গেছে, তখন আমার নিয়ে আসছে। পরে ওখান থেকে ওরা আবার রাত্রে খুব আমার ই করলো, মহিলারা মানে খারাপ কাজে মানে সংযুক্ত করতে বলে, তখন আমি রাজি হই না, তখন ওরা আমার মারলো, মহিলারা মারলো। পরে বলে তোর দেশ নিয়ে রাত্রে তোর খবর বানাবে না, ঠিক আছে। পরে সব কথা বললো, আমি তো ভাষা জানি না, মানে ইঙ্গিতে বুঝি যে কি বলতে বলে আমাকে বা কি করতে বলে। তখন এক পর্যায়ে আমার তারপর দিনকে টাকা দিল, পরে আমার ওখান থেকে বাসে নিয়ে ছাইড়ে দিল একটা জায়গা, অজ্ঞাত জায়গা, দালাল হাতে কন্ট্রাক্ট থেকে অমুক জায়গা ছাইড়ে দিবে। তখন অমুক জায়গা ছাইড়ে দেওয়ার পরে তখন সিলেটের একটা সিলেটের আশিক নিজাম ওদের হাতে পড়ি। তো ওরা আবার আমাদের আটকে রাখে, আটকে রেখে বলে দেখ তোদের লোক আমাদের কাছে আসছে, ওদের কাছ থেকে ছাড়াই আনতে আমাদের আবার 20,000 টাকা করে বাংলার লাগছে, তোর 20,000 টাকা করে দিয়ে আমরা দিয়ে দেবো। তখন এই আসলে কিন্তু এটা অ্যাকচুয়ালি না, মানে ওরা মিথ্যা করে আটকে রাখছে, আটকে রেখে পরে আমাদের কাছে 20,000 টাকা করে নিয়ে চারজন 80,000 টাকা দেয়, পরে ছাড়ে আশিক নিজাম। আসলে ছাড়ার পর ওইখান থেকে আমরা প্রায় 5 মাস ওইখানে আমরা ওয়েট করি, রেস্ট নেই, খাওয়া দাওয়া করি। পরে বলে কি যে তোরা এখানে রেস্ট নে, এরপরে ভালো গেমে তোকে পাঠাবো, ঠিক আছে। আমি বলছি না, আমি বাড়ি চলে যাবো, আমি থাকবো না। তা বললো যে দেখ তোদের সাথে বডি কন্টাক্ট হয়েছে, তোকে লাশ যাবে, তোকে বাংলাদেশ যাওয়ার দেবো না, তোকে ইউরোপ পাঠাই ছাড়বো। আর তোকে যদি আমি বাংলাদেশ পাঠাই, তাহলে আমার যে পিছনে যে আরো বাংলাদেশি অনেক লোক এখনো লাইনে আছে, তাকে একজনটা পাওয়া যাবে না, অনেক কাছ থেকে 2-5 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছি, তাদের টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে। তখন আমি বললাম যে এটা আমি জানি না, আমার যে বেরোক আমার বাড়িতে পাঠিয়ে দাও, আমি বাইরে ইউরোপে যাবো না।
আচ্ছা,
তখন ওরা আমাকে খুব লোভ লাগলো, সাথে দেখা যাবে ভালো ফার্স্ট গেমে দিব, ভালো গেমে দিব, কোনো সমস্যা হবে না, ঠিক আছে, ওদের টাকা তোমার সাথে করে দিয়ে দিব।
আচ্ছা,
আর করলে তো তোদের কি লাগবে সব দিব, নিশাপথ থেকে শুরু করে মানে নারীপন থেকে নিশাপন্ত যা লাগে তাই দিব।
ওকে,
মানে কোনো কিছু ত্রুটি রাখে নাই আমাদের, মানে নারী চাও, নিশা চাও, যা চাও, খাবার দাও,
কারা দিচ্ছে এটা,
এইটা দিচ্ছে দালালের পক্ষ থেকে।
ওকে,
মানে এখন তো দালালের হাতে চলে আসছি আমি ওইখান থেকে, ইরানের ভিতরে, ইরান তেহরান চলে আসছি।
ওকে,
ওইখানে চলে আসার পরে পরে আমাদের প্রায় 3-4 মাস পরে শাহাবুদ্দিন নাম ইরানের এই বাংলাদেশি কুমিল্লা বাড়ি মুরাদনগর থানা, তো ওর অ্যাড্রেস আমার কাছে পুরাই ছিল, ওই হচ্ছে মাফিয়ার সাথে মানে সংযুক্ত পুরা শিওর। পরে ওর কাছে আমি থাকলাম প্রায় 15-20 দিন, চারজন সহ, চারজন পর আমরা ও শাহাবুদ্দির সাথে আমি এমন ক্লোজ হইলাম, চেষ্টা করলাম যে দুটি ওর সাথে ক্লোজ হইতে নিশ্চয়ই আমার ভালো গেমে পাঠাবে। তারপরে আমি প্রতিদিন রাত্রি ঘাটটি বেজে দিতাম, এটি করতাম। পরে এক পর্যায়ে ও আমাদের বললো, রনি তুই যাইস না এই গেমে, পরে গেমে যাইস। আমি ওনার এই কথাটা বললো একবার, আমি মাথায় নিয়ে নিই যে কিসের জন্য বললো এটা আমি জানি না। তখন উনরা বলল কি যে আমাদের আরো লোক আছে, তোরা ওই গাড়িতে উঠবি। আমি বললাম যে না আমি যাবো ভাই, যেহেতু আমাদের গ্রামের লোক তিনজন একসঙ্গে যাচ্ছে, আমি যদি না যাই পরবর্তীতে আমার ভয় লাগবে, তা আমি এইটার জন্য আমি বললাম না যাওয়া হবে, তিনজন একসঙ্গে হবে। তাই উনার মাথায় প্ল্যান ছিল যে উনি আমাদের বিক্রি করে দিবে মাফিয়ার কাছে, আমি এটা বুঝতে পারিনি।
আচ্ছা,
পরে যখন আমরা গাড়িতে উঠে
দালাল
বিক্রি করে দিচ্ছে, এটা হলো অন্য দালাল, মানে আমাদের যে হেড দালাল, হেড দালাল আবার শাহাবুদ্দিন, মানে ওনার মাধ্যমে আমরা যাচ্ছি গিরিজের উদ্দেশ্যে, এই তুরস্কের উদ্দেশ্যে, উনি বিক্রি করে দিচ্ছে সরাসরি মাফিয়াদের কাছে। পরে সেদিনকে রাত্রে, যেদিনকে রাত্রে পরের দিনকে আমার পাঠাইল, সেদিনকে রাত্রে ওনার কাছে কোন টাকাই ছিল না, আমার কাছ থেকে 200 তোমার নিয়ে সিগারেট এবং কিছু স্প্রাইট আনায়। পরে থেকে সকাল থেকে ওনার বালিশ এনেছে, রাত্রে আমি যখন তখন ফুটবল খেলা চলতেছিল, বিশ্বকাপ ফুটবল খেলা। পরে দেখা যাচ্ছে যে ওই ফুটবল খেলা আমি দেখি ওনার বাসায়, তখন থেকে একটা মেয়ে আসে ওনার কাছে। তারপরে দেখা যাচ্ছে যে সকাল থেকে ওনার অনেক টাকা, তখন আমার কাছে মাইন্ডে লাগলো যে এত টাকা আর একটা মেয়েও আসলো, কারণটা কি? তখন আমি কাকার কাছে শেয়ার করি কথাগুলো, কাকা এই গেমে আমি যাবো না, ওনার মাধ্যমে যাবো না, আমার কাছে একটু খটকা লাগতেছে। তখন কাকা বললো প্রতিশোধ থাক, বেশি বুঝিস না। আমি কাউসার কাকা বললো, তখন আমি ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, তোমার সিনিয়র লোক, কিন্তু আমার কাছে জিনিসটা কেমন লাগছে। তখন দেখা যাচ্ছে যে আমরা পথে রওনা দিই, তখন ট্যাক্সির মধ্যে আমাদের পকেট পকেট চেক করে। তা আমি আব্দুল কার কাছে বলি, কাকা এরকম তো কখনো হয় নাই, এখন আসছি কেউ আমাদের চেক করে নাই, টাকা চাইছে বাট পকেট হাত দেয় নাই। পরে এক পর্যায়ে আমাদের সরাসরি একদম দুজনে দিল গাড়ির ট্যাক্সি, রাস্তার অর্ধেক রাস্তা নিয়ে দুজন ট্যাক্সি পিছনে নিল, আর দুজনে গাড়ির ভিতরে রাখলো, তা আমারে আর একজন ছিল গাড়ির ভিতরে নিচে রাখছে, আর দুজনে এলো সামনে। নেওয়ার পরে দেখলাম যে ঘুরে 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 নিল, কোন নিল কি নিলাম বুঝতে পারলাম না, প্রায় ঘন্টা দুই চললো গাড়ি।
আচ্ছা,
ঘন্টা নেওয়ার পরে দেখলাম যে একটা আন্ডারগ্রাউন্ডের ঘরে, বিশাল বড় এরিয়া, যেটু ফাঁকাতে দেখছি বিশাল বড় এরিয়া এবং ভিআইপি শহর, সেরকম ভিতরে নিয়ে একটা আন্ডারগ্রাউন্ড মাটি নিচে ঘরের ভিতরে ঢুকে গেল।
আমরা আরেকটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আজকে এখানে রনির জীবনের গল্প চলছে এবং রনির জীবনের গল্পটা কি বিষয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অবৈধ পথে বিদেশ গমন করলে নিজের জীবনে কত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেটার উদাহরণ বাংলাদেশে প্রথম না, আরো অসংখ্য আছে। কিন্তু যিনি ভিকটিম তিনি কত বড় মাপের ভিকটিম হতে পারেন এবং যাতে আপনারা কখনো ভিকটিম না হন সেজন্য রনি আজকে সরাসরি স্টুডিওতে এসে তার জীবনের এই ভয়াবহ ঘটনাগুলো বলছে। ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আর জে কিবরিয়া নামে। এই পেজটি ছাড়া হ্যালো 8920 নামে বলেন বা কিবরিয়া সরকার নামে বলেন, যাই বলুন না কেন, যত পেজ আছে ফেসবুকে সবগুলোই ফেক পেজ। এই পেজটিতে এসে আপনি লাইক দিয়ে দিলে আজীবনের জন্য মেম্বার হয়ে যাবেন এবং এখানে যাবতীয় অনুষ্ঠানগুলোর ডাউনলোড করা থেকে শুরু করে, যারা এখানে এসছেন তাদের ভিডিও দেখা থেকে শুরু করে, তাদের সঙ্গে যোগাযোগ করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনি এখান থেকে পাবেন। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, কিন্তু ব্যর্থতাই জীবনের শেষ কথা নয়, তাই ভেঙে না পড়ে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলতে হবে। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ফিরে আসব ঠিক চার মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। জীবনের গল্প বলার জন্য ফোন করুন আমাদের এই নম্বরে 09613892892। আরো একবার বলছি 09613892892। ওকে প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আপনাদের সবাইকে জানিয়েছিলাম যে জীবনের গল্প দুই বইটি খুব শীঘ্রই আপনারা বাজারে পাবেন এবং আপনাদের অনুরোধে বইটি করা হয়েছে। সবার জন্য গুড নিউজ হচ্ছে বইটি এই মুহূর্তে বাজারে এবং এই বইটি যে প্রকাশনা মানে বর্ণ প্রকাশ তো বাজারে এনেছে এবং এই বইটির যে প্রকাশক সে খুব ছোট করে ওখানে লিখেছে যে এই বইটি চাইলে আপনাকে মৃত্যুর হাত থেকেও, যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যান জীবনে কখনো, মৃত্যুর হাত থেকেও আপনাকে বাঁচাতে পারবে। উদ্যানে ফল মাইটি আল্লাহ। তো যেটা বলছিলাম যে এই বইটি যদি আপনি সংগ্রহে রাখতে চান এবং এই বইটি আপনার উচিত যারা হ্যালো 8920 লিসনার তাদের জীবনে একবারের জন্য হলেও পড়ে দেখা, একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে বইটি আমরা খুব অল্প সংখ্যক বাজারে এনেছি এবং খুবই লিমিটেড এবং খুব স্বল্প সময়ের জন্য, কারণ আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখতে চাই যে বইমেলা ছাড়া মানুষ বা শ্রোতা যারা আছেন তারা আসলে বই পড়েন কিনা। আপনাদেরকে অ্যানাউন্স করছি আজকে বইটি আপনি কিভাবে কালেক্ট করতে পারবেন এবং হাতে সময় থাকলে আপনি এক্ষুনি অর্ডার দিয়ে দিন, কারণ এই বইটি খুব বেশি দিন বাজারে থাকবে না। আচ্ছা, জীবনের গল্প দুই সম্পাদনায় আরজি কিবরিয়া আমি নিজে। বইটি সংগ্রহ করতে পারবেন আপনি রকমারি.com এর থেকে এবং বাসায় বসেই আপনি ফোনে অর্ডার দিতে পারবেন, তারা আপনার বাসায় পৌঁছে দেবে। রকমারি.com এর নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297, অর্থাৎ বাংলায় হচ্ছে 16297। এই নাম্বারে ফোন করে বললেই হবে, বইয়ের মূল্য হচ্ছে 150 টাকা। আরো দুটো জায়গা থেকে আপনি বই সংগ্রহ করতে পারেন চাইলে, সেটা হচ্ছে ফার্মগেটের ইউসিসি বুক হাউস এবং নীলক্ষেতের নাহার বুক হাউস। আমি আবারও বলছি ফার্মগেটের ইউসিসি বুক হাউস এবং নীলক্ষেতের নাহার বুক হাউস। এদেরকেও ফোন করে বাসায় বা হোম ডেলিভারি চাইতে পারেন এবং সেক্ষেত্রে বইয়ের মূল্য 150 টাকায়। নাহার বুক হাউসের ফোন নাম্বার হচ্ছে 01758887168। এটা হচ্ছে নাহার বুক হাউসের ফোন নাম্বার, আপনি চাইলে এখানেও ফোন করে বলতে পারেন। এবং ফার্মগেটের ইউসিসি বুক হাউসের ফোন নাম্বার হচ্ছে 01840521797। আমি আবারও বলছি 01840521797। আরো একবার বলছি 01840521797। এই তিনটি নাম্বার, এই তিনটি নাম্বারে ফোন দিয়ে আপনি হোম ডেলিভারি চাইতে পারেন, আপনার বাসায় বই পৌঁছে যাবে। 150 টাকা হচ্ছে বইয়ের মূল্য এবং সাথে হোম ডেলিভারি চার্জ। ওকে, যেখানে ছিলাম রনি, তারপর
আমার পিছনে সবাই দুজন যখন গাড়ি থেকে বের করতেছে তখন দেখি যে আন্ডারগ্রাউন্ড একটা ঘর, পরে দুজনে নিচ্ছে, ধরেন এক মিনিট পরে ভিতরে হাঁটাই নিয়ে নিল, ভিতরে একদম ভিতরে নিয়ে পরে লাথি মারলো দরজার সামনে করে, ঠাস করে হুমুর করে পড়ে গেলাম ভিতরে।
তখনও কি আপনার সঙ্গে কাকাটা ছিল?
হ্যাঁ, কাকাটা ছিল, কাকাটা ছিল, চারজনই আমরা একসঙ্গে। পরে ভিতরে ঢুকার পরে দেখলাম যে সবাই পায় শিকল, আর কিছু কেউ কাঁদতেছে, ঠিক আছে, আবার এবারে পিটাচ্ছে এরকম অবস্থা। হাতে একটা হচ্ছে যেমন দেখবেন আপনি বাইরের হাই কমোড গুলোতে বা অন্য নর্মাল কমোড গুলোতে এখন ইদানিং বাংলাদেশে দেখা যাচ্ছে পাইপ থাকে, ভিতরে হচ্ছে গুনার মতন পেশান পাচ্ছানো যে রাবার পাইপ পানি ব্যবহার করে, কিন্তু যে আমরা যে বদনাগুলো ব্যবহার করি ওইগুলি করে না, পাইপগুলি ব্যবহার করে, সেম ওই পাইপগুলো হাতে সব দুজনের হাতে। আমরা যাওয়ার পরে আমাদের ছিকল পাইনা দিল, ছিকল পাইনা ঠাস ঠাস দুইটিতে বাড়ি দিল, আর প্যান্ট থেকে বেল নিয়ে নিল, প্যান্ট নিয়ে নিল, শার্ট নিয়ে নিল, ঠিক আছে টাকা আছে কিনা। যখন শার্ট প্যান্ট নিল তখন আমার কাছ থেকে টাকা শূন্য পথ, কিন্তু আমার কাছে টাকা $80 আছে, এমন জায়গা আছে ওরা প্যান্ট সব খুলে নেয় তাও খুঁজে পাবে না। তখন ওরা জিজ্ঞেস করলো আরো টাকা আছে কিনা, আমরা বলি না নাই। সবার কাছ থেকে প্যান্টটা নতুন নতুন নোংরা আর অন্য একজনের প্যান্ট দিল আইনা, আমার কাছ থেকে যেমন নিল আর একজনের কাছে আরেকজনের কাছ থেকে এরকম প্যান্ট এরকম আইনা দিল। পরে পড়ার পরে পরে আমাদের মারলো, মারার পরে দুই দিন মানে
অকারণেই মারে।
হ্যাঁ টাকা ওরা উদ্দেশ্য টাকা,
যেভাবে হোক টাকা দিবি
টাকা দিবি। হ্যাঁ তা আমাদের এবার বাজেট $5,000 ইউরো। এরপর দেখলাম যে রাত্রে 10:11 দিকে কাজাফার নামে একটা ব্যক্তি আসলো, উনি থাকে সবসময় ইউরোপেই থাকে, তা ওনার উনি শুধু টাকা ইউরোপ থেকে টাকা তুলে, ওনার দায়িত্ব রয়েছে টাকা তোলা, কাজাফারের কাজ হচ্ছে মানুষ ধরা দুই দিনের টাকা নিয়ে আসার জন্য। আর যে দুজন পিটাচ্ছে ওনার নাম হচ্ছে, একটা নাম হচ্ছে আহমেদ, একটা নাম হচ্ছে আলী।
আপনারা চারজনই আছেন সেখানে?
আছে প্রায় 60 জনের মতন ঘরের মধ্যে, তাই এর মধ্যে প্রায় এক সপ্তাহের মধ্যে প্রায় 10-12 জনের ছেড়ে দিল, আমরা প্রায় 37-37 জন আছি রুমে। পরপরে আমাদের বললো যে তোরা টাকা আনবি, তা দেখা যাচ্ছে যে আমাদের বাড়ি এক জায়গা, যখন আমরা ফোন দিই সবাই এক জায়গা হয়ে যায়, মানে এক ফোনেই সবাই পাওয়া যায়। তখন ওরা বুঝতে পারলো যে এদের বাড়ি চারজনের বাড়ি এক জায়গা। তখন এক পর্যায়ে আমার মামার আমি ধরলাম, যে মামার সাথে মেজো মামা বলছিলাম সাজ্জাদ ফকিরের পুলের ব্যবসা, ওনার সাথে আব্বার সাথে ঝগড়া হয়, তাই এক পর্যায়ে ওনার সাথে বলি যে কি করা যায়। আব্বা খুব মানে ওনার কাছে ধরে যে কি করা যায়, এখন তো ওই হয়ে যায়, এখন তো দালাল যে গিরিজের দালাল সেও ফোন ধরে না।
বাড়িতে বাবার সঙ্গে কথা বলছেন?
হ্যাঁ মাসা,
আপনাদের বাড়ির অবস্থা কি? কারণ আপনি বাবার তো একটা ছেলে।
জি আব্বাম্মা খুব কান্নাকাটি করে রাস্তার মধ্যে, খুব কান্নাকাটি মসজিদ পড়ে থাকে, ওদিক পড়ে থাকে, ওদিক অজ্ঞানে যায়, ওদিক অজ্ঞানে যায়। আমার আব্বাম্মার অবস্থা খুবই খারাপ, আমার খুব ভালোবাসে, এখনো ভালোবাসে। পরে আমার মামা ছিল একটা, ঠিক আছে আমি টাকা দিব, ব্যবস্থা করবো, তাই রাজি হলো। তখন আমি ওদের বললাম যে তো অমুক থেকে তুই টাকা পাবি। সবাই যাওয়ার পরে আমরা ছিলাম 21 জন টোটাল।
জি
যখন একসঙ্গে সবাই খাবার দিত, তখন জামশেদ তারপরে আফগানিস্তানিরা এই প্রস্তাব দিল যে তোরা যদি বাংলাদেশ থাক তোরা হলো 13 জন, তোরা যদি আমার সহায়তা করস হবো আমরা ভিতরে মাই শেষ করবো, মাইর ফেলবো।
আচ্ছা
ঠিক আছে, তখন আমাদের বললাম ঠিক আছে, দেখেন আমাদের টর্চারিং করে আমরা করবো, যান
প্ল্যান
করলাম। তো একদিন হঠাৎ করে প্ল্যান করলাম 27 দিনের দিন, যোগ এক রুমে আনতেই হবে যেভাবেই হোক। তো একজন ছেলেটা একটা ছেলে ছিল, ও বললো যে গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করবো, তো ওরা সবাই আমরা একটু খাবার কম খেয়ে ওরা খাবার আইলাম বেশি করে, যে যদি গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে তখন ওরা রুমে চলে আসবে, আর যে মুহূর্তে ওরা মদ খেয়ে ঘুমাবে সেই মুহূর্তে আমাকে রুমে আসবে, তখন ওরা অ্যাটাক করবো। তখন দেখা যাচ্ছে যে
কতজন ছিল ওরা?
ওরা ছিল রাতে ছিল 2 জন।
ওকে, 2 জন আর আপনারা?
আমরা ছিলাম 21 জন টোটাল।
আচ্ছা 21 জন মিলে দুজনকে ধরার প্ল্যান করলাম।
এক রুমে না, এর ভাগ ভাগ আছে, এই জন্য আমরা ভয় পেয়েছিলাম। আমরা 13 জনের মধ্যে 11 জন হলো এক রুমে, আর 2-3 জন থেকে এক রুমে, আর পাকিস্তান আফগানিস্তান থেকে এক রুমে।
ওকে আচ্ছা, একটা বিষয় একটু জানার, ওই এলাকা সম্পর্কে আইডিয়া আছে? মানে রুম থেকে বের হয়ে জানতে পেরেছিলেন আশেপাশে কি আছে না আছে?
হ্যাঁ আসলে জানতে পারছি, ওই কোন এলাকা আমরা বন্দী ছিলাম, পরে বুঝতে পারছি এটা কোন এলাকা।
ওকে, ইরানের ভিতরে এই ঘটনা?
হ্যাঁ ইরানের লাস্ট।
তারপর
পরে ওইখান থেকে
এসব বর্ডার এলাকাতে হচ্ছে?
বর্ডার এলাকা, জি এটা বর্ডার এলাকা।
ওকে,
পরে দেখা যাচ্ছে যে ওইখান থেকে আমাদের টার্গেট জগৎ জীবী, কারণ ওরা সবাই টাকা ছাড়া ছাড়তেছে না, আর আমরাও টাকা দিতে পারতেছি না, কারণ অধৈর্য হয়ে গেছে, এই আগে একবার দিছি টাকা, তখন এখন আর আবার টাকা দিলি তো সমস্যা। তখন আব্বা করলো কি, যত জমি ছিল 20,000 টাকা 10,000 টাকা করে জমি টাকা জায়গা জমি বন্ধক দিল, দিয়ে প্রায় 1,02,000 টাকা, আর ওই জিনিসটা টাকা দিয়ে 6,00,000 টাকা দিছে, ওই বাদ ইয়ার প্রায় 3-4,00,000 টাকা জোগাই ফেললো। তখন আমি বললাম যে দেখি কি করা যায়, টাকা আগের থেকে দিয়ে না, আমি যে ফোন তো হ্যাঁ না কবি বন্ধু দিবেন না, আমার বললাম আমরা যে একটা প্ল্যান করতেছি এটা বলিনি তাদের কাছে, তাই বললাম যে আগে থেকে টাকা দিয়ে না। আর ওরাও বুঝতে পারছে যে 1-4 জনের বাড়ি এক জায়গা, ফোন দিলে সবাইকে পাওয়া যায়।
আচ্ছা আচ্ছা,
এই মধ্যে আমাকে 2-4 জনের মধ্যে 2 জনের কনফার্ম হয়ে গেছে টাকা দিব অমুক তারিখে।
ওকে,
তো দেখা যাচ্ছে 2 জনের আমরা টাকা দিলেও আমাকে ছাড়বে না, 4 জনের টাকা সব পুরো শুধু দেবে তারপরে ছাড়বে,
মানে একসাথে ছাড়বে।
হ্যাঁ, ওরা জানিয়ে গেছে যে 4 জনের বাড়ি এক জায়গা।
আচ্ছা,
তো এই জন্য পরে আমরা আরো জিত লাগলো যে কেন এটা হবে কেন। তখন আমরা যা হয় হবে অগো টার্গেট টার্গেটই।
আচ্ছা,
তখন আফগানিস্তানে সবাই আমরা কোরআন শরীফে শপথ করি যে অগো ধরবো,
মানে যেভাবে হোক মারবো,
মারো ফেলবো। তখন আমাদের কাছে আর এবং ওরা বললো যে কি ওদের কাছে আছে, তখন আমরা বললাম আমাদের কাছে দুইটা অস্ত্র আছে আর 3টা আছে ছুরি, একটা আছে সাফারডিপ আর 2টা আছে ছোট নর্মাল ছুরি। ওরা বলে চলবে, তো যদি ব্যবস্থা করতে পারো। ওরা আমাদের এক সপ্তাহ স্থিতি থিম দিল, আফগানিস্তানি ছেলে এবং পাকিস্তানিরা, তোরা প্রথমে ম্যাগাজিনটা ফেলাই দিবি, অস্ত্র ম্যাগাজিনটা ফেলাই দিবি, এবং সাফারটি গুলো ছুরিগুলো যে ব্যবহার রান্নাঘর থেকে আমাদের হাতে এনে দিবি।
ওকে,
আর যা রুমে থাকে
আপনাদেরকে কেন বলছে, মানে ওদেরকে সবসময় বন্দী করে রাখতো?
ওদের হলো চার হাত পা,
চার হাত পা বন্দী।
হ্যাঁ, আর আমাদের শুধু পা, আমরা চলতে ফিরতে পারতাম।
আপনারা চলতে ফিরতে পারতেন, ওদের চার হাত পা বন্দী,
চার হাত পা। আমাদের
আপনাদেরকে এনে দিলে ওরা কিভাবে ফাইট করবে?
আমাদের রুমে যখন আমরা এক রুমে যেহেতু 11 জন আছি, আমাদের রুমে আসা ওগুলো আটকে ফেলি শিকল দিয়ে। আমাদের তো হাত খালি, আসেন শুধু শিকল।
ওকে,
ওরা ওই সাইড থেকে দেখা যাচ্ছে বিভক চলে আসতে পারবে রুম থেকে। ওর রুমে ধরেন এই পাও তো দেবে ফাঁকা ফাঁকা থাকে, হাটে চলে আসতে পারবে, কারণ পাশাপাশি রুম।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
তো ওরা বলতেছে তুই তো চুরাকলি, শুধু আমাকে আইনের ব্যবস্থা করবি, তারপরে কি হবে কি করতে আমরা বুঝবো।
ওকে,
পরে দেখা যাচ্ছে যে ঠিকই, আমরা দেখা যাচ্ছে যে 41 দিনের দিন আমরা টার্গেট সাকসেসফুল হলাম।
কি করলেন?
41 দিনের দিন ওরা খুব মজা করে, মজা করে মদ টদ খায়। পরের দিন আমারে আর ওই ফারুক নামে একটা ছেলে বললাম, ওয়াকে নিয়েছিল হাত পা টিপতে।
ওকে,
পরে আমি তো কখনো ই করি নাই যে অস্ত্র কিভাবে ধরতে বা কখনো দেখিও নাই, তখন আমার খুব ভয় লাগে এই কাজটা করবো, আমি কখনো লাইফে এরকম করি নাই বা অস্ত্র ধরি নাই। তখন আর ঘুমানোর পর ওরা শুয়ে পড়ছে, পরে ওই একটা ছেলে পড়ছে আমাদের ভিতর থেকে আঙ্গুল দিয়ে বমি করে পুরো ফ্লোর নষ্ট করে ফেলায়। পরে দিক থেকে চিল্লা ফাল্লা করার পর ওই যে আগে যায় আহমেদ, আহমেদ যাওয়ার পরে বলে যে আলির এবার ফোন দেয়, তুই এদিকে চাবি ছড়া নিয়ে আসে খোলার জন্য, মানে যেটা বমি করছে নিয়ে যাবে টয়লেটে। যখন আলী আসে ছুরি নিয়ে অস্ত্র রেখে চলে আসে এখানে, ওরা ঢুকে পড়লি আমরা অস্ত্র থেকে খুলে ফেলি, ম্যাগাজিন খুলে ফেলি। তা আমি প্রথমে চেষ্টা করি পারি না, পরে ফারুক ঠান খুলে খুলে ফেলে, খুলে ফেলার পরে পরে দেখা যাচ্ছে যে ভিতরে আসে। আসার পরে ফারুক জোরে নিয়ে চাপা দিয়ে দেয়, নিয়ে একটা চাপা দিয়ে দেওয়ার পরই ওর পাও খালি, আমার পাও খালি। তা আমার শৈলাত খুব কাঁপতে থাকে যে আমি সেই মুহূর্তে কি করবো বুঝতে পারতেছি না। তা আমার হাতে পিস্তলই, তা আমি কিছু বাংলা ছবি অ্যাক্টিং দেখছি যে মান্না অস্ত্র ছড়ালি পিস্তল দিয়ে গাই মারলে অজ্ঞান হয়ে যায়। তা এখন আমার সেই অস্ত্রের দাগটা এখানে আছে, কাটা যায়।
জি, কি করেন আপনি?
তখন অস্ত্র দিয়ে আমি ওর কয়েকটা ঘাই মারি
মাথায়,
মাথায় ঘাই মারি যে অজ্ঞানী হয়নি কিনা। পরে দেখি যে চাপাটি ওর এমন হাত দিয়ে যখন ঠেকাইছে, পাকিস্তানের একটা ছেলে হাতে তো চাপি মারা, কিন্তু ইবাদুল কাকা আমার কাছ থেকে ওই এটার কাছ থেকে মানে ফারুকের কাছ থেকে চাপা দিতে নেয়, নিয়ে কোপ দেয়। কোপ দেওয়ার পরে ওর হাত দিয়ে ঠেকায়, ঠেকানোর পরে এই জায়গা লাগে হাতের। পরে ওই চাবি ছড়া থেকে যে চাবি খুলতে আসে, ওই চাবি থেকে পাকিস্তানি ছেলে আফগানিস্তান ছেলে অলরেডি খুলে ফেলে কয়েকটা, দুজন খুলে ফেলে, বাংলাদেশের কিছু খুলে ফেলায়। খোলার পরে পরে দেখা যাচ্ছে কোবাকুবি শুরু হয়ে যায় রুমের মধ্যে। তখন মানে যেটা মোহাম্মদ জান নাম, ও মানে টুকরো বিট টুকরো খন্ড বিট খন্ড হয়ে যায়,
মানে আলটিমেটলি যে আপনাদেরকে ধরে রাখছিল আর কি।
আর আলীর আর এক পক্ষ টান্দা নিয়ে যায়, মানে দুইটা ভাগ হয়ে যায়, একজন পাকিস্তানি যে ধরছে কামড়াই কামড়াই ধরছে সরাসরি নাই, আর আমার এই কুবাইতে থাকি ইচ্ছা মতন। কুবাইতে থাকার পরে আমার পুরো মানে পাকস্থলী কিছু আধা ঘন্টা ঘন্টা খানে আগে রুটি খাইছে, সেই পুরো আমার হাই গলা গেঞ্জি ছিল ব্লু কালার, পুরো রক্ত মেখে যায় এবং ময়লা যুক্ত মেখে যায়, এবং আমি এক সাইডে অজ্ঞানী পড়ে যাই, এবং সে সাথে শরীফুল অজ্ঞান হয়ে যায়, আর একটা ছেলে আছে সেও অজ্ঞান হয়ে যায়। পরে আমাদের বালতির মধ্যে পানি নিয়ে জোরে জোরে থাপড়া দিয়ে থাকে আফগানিস্তানের একটা ছেলে, মানে হুশ করার জন্য। পরে সবাই বলে
মারলেন আপনারা দুজনকে মেরে ফেলেন,
একটার জায়গায় একদম শেষ, আরেকটার মধ্যে শিকল দেওয়ার পাওয়ার বাইন, গলার মধ্যে গামছা, গলার মধ্যে গামছা, আর যে মাথায় যে পাগড়িগুলি থাকে না মুসলিমের যে পাগড়িগুলো, ওই পাগড়িগুলো গালের মধ্যে ঢুকে দিছি ওর।
আচ্ছা,
পরে শিকল দিয়ে বাইরে, পরে দেখা যায় আমরা বাইরের উদ্দেশ্যে চলে রওনা দিলাম। ঠিক আছে, পাকিস্তানি আফগানিস্তান ও বাংলাদেশি, বাংলাদেশ সবাই আমরা সঙ্গে বাসলি, বাসলি একসঙ্গে বাসবো, মরলি একসঙ্গে মরবো।
পাকিস্তানিগুলো কি করলো, ওরা কি করলো?
আমরা যখন পাকিস্তানে যখন এক বেরোলো, তখন দেখা যাচ্ছে যে আমরা সবাই একসঙ্গে ছিলাম, প্রায় 13 দিন হাঁটছি, টোটাল 13 দিন হাঁটছি, সেই মধ্যে লাস্টে ধরা খেয়েছি।
মানে কোথায় যাচ্ছেন কি করছেন কিছু জানেন না?
আমার টার্গেট হচ্ছে যখন আমরা বেরিয়েছি তখন সকালবেলা পাহাড়ে চিপাইছিলাম।
আচ্ছা,
ওইন্দুঘাট থেকে বেরিয়ে রাত্রে প্রায় দেখেন একটা দিকে আমরা 41 দিনে একটা সময় ধরেন ওদের মারার মুড়া করার পরে আমরা সবাই চাপি নিয়ে বেরিয়ে পড়ি রুম থেকে, কারণ
দুজনকে খুন করার পরে।
হ্যাঁ, একজন জীবিত ছিল,
একজন জীবিত ছিল, ওকে কি করেছে?
ওরে ওরে মানে মানে এমন কোন জায়গায় শরীর মানে ফারার কোন বাদ ছিল না।
এই আফগানিস্তানিরা এসব কাজ করেছে?
হ্যাঁ, ইরানিরা, আফগানিস্তানের মার্চে, পাকিস্তানের মার্চে, বাংলাদেশের মার্চে, সবাই মানে যৌথভাবে। তারপরে দেখা যাচ্ছে যে আমি ওইখান থেকে আমরা সবাই আপেল ফল বাগান থেকে ঢুকলাম, আপেল ফল বাগান থেকে ভিতর থেকে লাফাইতে লাফাইতে আপেল এবং আঙ্গুরের বাগান, তো ওইখানে যে কুকুর থাকে বাগানের মধ্যে কুকুর থাকে, কুকুরগুলি খুব খেউতে থাকে আমাদের টেরপে। তো আমরা সবাই 21 জনই বললাম যে এরকম ভাবে দেখে দেখা যাচ্ছে যে দলবদ্ধ ভাবে পুলিশ চলে আসতে পারে বা ওরা চলে আসতে পারে, তখন আমরা তাড়াতাড়ি ফল বাগান ত্যাগ করো, পাহাড়ে চিপায় ঢুকো। তখন আমরা ফল বাগান থেকে পাহাড়ে চিপায় ঢুকে গেলাম, সারা রাত পাহাড়ে ভিতরে চিপা চিপে 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 দিয়ে চিপা চিপে দিয়ে ঢুকতে থাকলাম। পরে এখান থেকে সব একসঙ্গে দলবদ্ধ ভাবে আসি। হঠাৎ করে রাত্রে দেখা যাচ্ছে একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়িতে উঠবো, তখন বাড়িতে যাই, যখন উঠবো সেই মূর্তি কুকুরগুলো মানে কুকুরের মানে ওই দেশে সবাই কুকুর পালে, কুকুরগুলো খেয়েছিল, তখন বাড়ি থেকে লোক আসলো ডাকাত ডাকাত গুলো ঢাওয়া দিছিল, অস্ত্র টস্ত্র গুলি ঠিক করে স্থায়ী যারা আছে বর্ডার এলাকা, তো সবাই হাতে অস্ত্র থাকে। তখন আমরা দেখা যাচ্ছে দৌড়ে যাওয়ার মতো পলায় চলে যাচ্ছি, তো দেখা যায় এর মধ্যে আমরা তিনজন দল বিচ্ছিন্ন হয়ে যাই। আমরা তিনজন ইবাদুল কাকা আমি আর হচ্ছে এই কাউসার কাকা দলবদ্ধ হয়ে যাই। পরে দেখা যাচ্ছে যে ওরা একটা রাস্তার মধ্যে কালভার্ট থাকে, যেগুলো কালমটের মধ্যে ওরা সবাই এক জায়গা থাকে, পাকিস্তানি আফগানিস্তান সবাই। আর আমরা দেখা যাচ্ছে তিনজন আলাদা হয়ে যাই, কিন্তু জানি না যে ওরা ওইখানে আছে। তখন আমরা সকালবেলা ভোর হয়ে যায় 8টার দিকে, তখন সূর্যমুখী বাগানের যে ফুল বাগান থাকে বিশাল বড় বড়, যেমন পাটক্ষেতের মতন বিশাল বড় রকম বাগান আছে। তখন আমরা বাগানের ভিতরে ঢুকে দেখি যে একটা শহরের মতন দেখা যাচ্ছে। তো আমরা ওইখানে উঠি, পরে খাবার একজনের কাছে টাকা চাইলাম, মানে ভিক্ষুকের মতন টাকা, এবং দেখি একটা সেভেন আপ কোম্পানি। তখন কোম্পানির মধ্যে যাই কিছু টাকা চাইলাম, টাকা চাওয়ার পরে ওরা আমাদের বের করে দেয়। পরে দেখি দুই তিনজন লোক আসলো, আসলো তোর তুরস্ক যাবি, ওইদিকে যাবি, মানে এরকম লোভ দিচ্ছে। আর অলরেডি আমাদের তো তিন চার দিন হয়ে গেছে, সবাই জানি হয়ে গেছে যে অমুক জায়গা অমুকরা মারামারি করছে, বুঝছেন। এর মধ্যে আছে পুলিশে মানে কেউ ফোন দিতেছে, বলছে এরকম অস্থির জন লোক পাওয়া গেছে, মানে হাতে আমার পায়ে কোনো জুতা নাই, হাতের কাদা মদা এরকম অবস্থা। তা আমরা এটা ঠিক পেয়ে আমাদের ডাক দিল এই দিকায়। পরে আমরা সবাই এক জায়গা হইলাম, এক জায়গার পরে বললো যে তোমাদের কাছে কার কাছে টাকা আছে সবাই এক জায়গা করো। ওই যে তিনজন বলছিলাম যে ওরা প্রায় দীর্ঘদিন ইরানে ছিল, তো ওরা পথঘাট সব চিনে। ওরা বললো যে আমরা এখান থেকে একটা লরি নিয়ে আসবো ট্রাক, আমরা এখানে ট্রাকে করে সবাই তেহরান চলে যাবো। ট্রাকে ভাড়া করতে হলে মিনিমাম অনেক, যেখানে $5,000 লাগে আমরা $10,000 দিয়ে দেবো, কারণ আমরা তুলে জীবন মানুষ বাঁচছে, একটা ট্রাকওয়ালা যদি $10,000 দিই তাহলে অনেক কিছু।
ওকে,
তো আমরা প্রায় $2,00,000 নিয়ে আসবো এখান থেকে, অতগর থেকে
$2,00,000 মানে চুরি করে।
হ্যাঁ,
চুরি মানে কি আসলে, ওদের যা ছিল সব নিয়ে আসেন। হ্যাঁ,
পরে দেখা যাচ্ছে যা যার কাছে থাকে, কিন্তু আমার কাছে যে টাকাগুলো থাকে ওই টাকাগুলো আমি আর দিই না।
আচ্ছা,
কিন্তু ওই ওদের কাছে যে ডলারগুলো থাকে ওইগুলো ওরা নিয়ে নেয়। পরে কুমিল্লার আর হচ্ছে এলো ওই সিলেটের যারা ছিল, ওরা ট্রাকের উদ্দেশ্যে পাঁচজন চলে যায়। পাঁচজন চলে যাওয়ার পরে পাকিস্তানি একটা লোক থাকে ওর সাথে। পরে ওরা বলে যে 5টার মধ্যে আমরা চলে আসবো, সকাল 8টার দিক যে 5টা 6টা 7টা বেজে কেউ আসে না। পরে আমরা বললাম যারা নিচ্ছে আমাদের সাথে প্রতারণা করছে, ওরা ভাগছে। পরে দাদা পাকিস্তানি বলে তোমরা দাদা সবাই চলে যাও। তা ওই জামশেদ যে একটা ছেলে ছিল সিলেট বাড়ি, ও আবার দুবাই ছিল, ও ইরানও ছিল দীর্ঘদিন। ওরা আমি চোখ মারলাম যে আমার কাছে টাকা আছে, তুই আমার নিস। সবাই আমার দেখা যাচ্ছে ওরা সবাই যা যার মধ্যে চলে গেল, জামশেদ আর আমি রওনা দিলাম। পরে রওনা দিতে দেখা যায় রাত্রে রাত বড় রওনা দিলাম, খিদায় ক্ষুধার্ত। দেখা যাচ্ছে যে রাত্রে আমরা দিনের প্রায় 8টা বেজে গেছে, দিন কাটাইলাম ওইখানে, রাত কাটাইলাম। পরে দিনে আমরা 10টার দিক বাসে উঠবো, যে বাসে আর পারতেছি না, যেহেতু আমরা বাসে উঠবো। তা আমার পায়ে আর হাতে কাটা ভরে গেছে, খালি পাইছিলাম। পরে দেখি বাসের জন্য অপেক্ষা করতেছি, এর মধ্যে দেখি যে একটা বাস, একজনকে জিজ্ঞেস করলাম বাস কাউন্টার কোন দিকে, রোড দিয়ে মেন রোড দিয়ে হাঁটতেছি। ওই যে বস্তা ছিল রোড, যে দোকান থেকে বাগান থেকে বস্তা নিয়েছিলাম, ওই বস্তাটা হচ্ছে আমার ঘাড়ে, ওই ভাইয়ের হাতেও, আমার সাথে যে ভাই ছিল ওই হাতেও। তারপরে রাস্তার মধ্যে বাস থামাইছিলাম, বাস থামে না, কোন নির্দিষ্ট স্থান থেকে বাস থামে না, মানে যেখানে বাস টার্মিনাল ওইখান থেকে বাসে উঠতে হবে। পরে আমরা টার্মিনালের কাছে গেলাম, দেখলাম যে একটা সাদা পোশাক কালো প্যান্ট দূরবীন দিয়ে দেখতেছে, ম্যাপ করতেছে। কিন্তু আমরা জানি না যে এইটাই ওরাই পুলিশ, সাদা পুলিশ, ওরা লোকগুলো খুঁজতেছে পাহাড়ে চিপা চুপে আসতেছে কিনা। তো ওরা আমাদের দেখে ওরা সরাসরি টিম রে ফোন দেয়, আর্মিদের টিম রে, যে দুজন লোক আসতেছে, নিশ্চিত ওরা নিশ্চিত হয়েছে যে আমরাই সেই লোক, কারণ ওরা তো গোয়েন্দার লোক, ওরা বুঝে একটু হলেও। পরে আসার পরে দেখা যাচ্ছে যে আমাদের, আমরা জিজ্ঞেস করি যে কোথায় এটা, তারা বলে তুই ওয়েট কর 10 মিনিট ওয়েট কর, বাস আসবে। তারপর একটা বাস আসে, ওই ওয়েট করার বলা 2-3 মিনিট পরে একটা বাস আসে, আমাকে উঠতে দেয় না, কারণ ওর কাছে তখন ফোর্স আসতেছিল না। তো ও আমাদের ক্যাপাসিটি করে রাখছে ওইখানে ওয়েট করে। আর যখন যে মুহূর্তে ধরেন ফোর্স আসছে, সে মুহূর্তে বলেন দেখে ফেলছি যে ওরা, তা আমরা ভাবছি কি যে নিশ্চয় মনে হয় মাফিয়া সংগঠনের ভাই ব্রাদার হবে, যেহেতু দুজনে মারি ফেলছি। আমরা জানি দুজন মার্ডার হয়ে গেছে, পিছন থেকে আমরা ধরতে যাই, তখন আমি একটা ভুসি মারি। ভুসি মারার পর তখন আমার হাত, ওরা এমন একটা ক্যাপাসিটি করে ফেলাই দেয় আমার হাত নিচে, মানে পিস্তলের মধ্যে, তখন আমার হাতে বুট দিয়ে পাড়াই, চিহ্নগুলো আছে স্যার, এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো আমার পিস্তলের মধ্যে বুট দিয়ে পাড়ায় পুরো পিসের মধ্যে ছেঁচে ফেলে।
মাই গুডনেস, আপনার হাতের চিহ্নগুলো?
হ্যাঁ, হাতের চিহ্নগুলো। আর এই যে সিগারেট দিয়ে পোড়ায় আমার মাফিয়ারা, এই যে সিগারেটের পোড়া আছে, এই যে সিগারেটের পোড়া আছে,
দেখতে পাচ্ছি। আপনারা ভিডিওতে গেলে কিছুটা হলেও দেখতে পাবেন, ভিডিও লিঙ্কটা আমি আবারও বলে দিচ্ছি, facebook.com/kibria.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্লিজ লাইক দিস পেজ। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো এখানে। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, কিন্তু ব্যর্থতাই জীবনের শেষ কথা নয়, তাই ভেঙে না পড়ে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলতে হবে। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। প্রিয় শ্রোতা, আমরা ফিরছি ঠিক 5 মিনিট পর, সাথেই থাকুন। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
পাঁচ মিনিট পর আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে। আপনারা শুনছেন রনির জীবনের গল্পে। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। হ্যাঁ বলুন, তারপর
পরে ওখান থেকে আমাকে আবার ওরা যখন পুলিশ আমার এরকম মারে, মারার পরে ইচ্ছা মতন বুট লাগতে হয় রোডের মধ্যে। পরে গাড়ি অসংখ্য গাড়ি জমাট হয়ে যায় এক জায়গায়, মানে জ্যাম পড়ে যায় কিসবে। পরে কেউ পরে যখন পাঁচ মিনিট সাত মিনিট এরকম বুট লাগতে মারার পর, পরে আমার আলু বোকা দিয়ে একটা গাড়ি অসুস্থ হয়ে যায়, গজ্ঞান হয়ে যায়। আলু বোকা মুখের মধ্যে দেয় আমাকে, তারপর ওখান থেকে আমাকে নিয়ে যায় কোর্টে, মানে জেলে। জেলে নিয়ে যাওয়ার পর এখানে খাওয়া দাওয়া করার পরে তার দুদিন পর আমাকে কোর্টে উঠায়। যখন আমাদের জেলে রাখে তখন সবার সাথে একসঙ্গে প্রায় 21 জন সবার সাথে, 13 জন ছিলাম, 13 জনের সাথে, কিন্তু আফগানিস্তানি পাকিস্তানি কাউকে ধরতে পারছিল না।
আচ্ছা,
আমাকে 13 জন বাংলাদেশি। পরে একবার কোর্টে উঠায়, কোর্টে ওঠানোর পরে আমার সবাই রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ড মঞ্জুর করে?
জি।
আপনার সঙ্গে কাকাটাও আছে?
সবাই আছে।
ওকে,
সবাই আছে। পরে কিন্তু আমি পুলিশ 6 নম্বর আসামি, মার্ডারের 6 নম্বর আসামি। আমাদের আমরা কেউ ভাষা জানি না, শুধু ওই যে চারজন ভাষা জানে, ওদের 1 নম্বর আসামি করা হয়েছে যারা ভাষা জানে। ওরাই বলে দিছে, মানে যে যখন কোর্টে উঠেছে ওদের লাশ আমাদের সামনে রাখছে এবং পেপার সব দেখাইছে। এবং এটা নিয়ে বাংলাদেশের পত্রিকাও আসছে যুগান্তরতে, আমার মামাদের কাছে পেপারটা আছে। পরে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে কোর্টে উঠানোর পর যে ভাইসা ছিল মোহাম্মদ, ওর দেখলাম যে একটা হুইল চেয়ারে বসা, পুরো শরীর শুধু সেলাই আর সেলাই।
ও ছিল, মানে ওই মামলাটা করেছে,
ওরাই মামলা করে। ওরা মামলা করছে যে ওরা হচ্ছিল মানে ডাকাত, আমাদের বাসা ডাকাতি করছে,
মানে আপনাদেরকে ডাকাত ছাড়িয়েছে।
ডাকাত ছাড়িয়েছে। আর পুলিশের তদন্ত করে দেখছে সবাই তো একরকম না, একটা জয়ের মতো অসংখ্য ছিকোলা ছিল, তালা ছিল, এবং ওদের সাথে আরো অনেক টাকা ছিল, প্রায় কোটি টাকার মতন ডলার ছিল।
মানে তদন্ত করে পুলিশ পেয়েছে,
পুলিশ পেয়েছে। কারণ অগত তো আমি মাইরে আটকে রাখছি, মোবাইল গুলো নিয়ে নিছি,
একজনকে তো টুকরো টুকরো করে ফেলেছে।
হ্যাঁ, একজন টুকরো একদম। পরে ওই যে যখন ওই সাথে যে রায় মানে কাজাফার ছিল, মানে যে লোকটা সংগ্রহ করত, সে দেখা যায় যে ওইখানে আসছে, দেখছে মোবাইল বন্ধ, আসে না কেন। ওই পুলিশের হুত পেতে ছিল যে এই ঘটনা ঘটছে, নিশ্চয়ই কোন লোক আশেপাশে আসতে পারে, অবশ্যই ওরা বুঝে গেছে এটা মাফিয়া সংগঠনের লোক। তখন কাজাফার অ্যারেস্ট হয়ে যায়। যখন আমাকে যখন কোর্টে উঠে যায় দুদিন পর, কাজাফার অ্যারেস্ট হওয়ার পরে রিমান্ডে নেয়, আমাকে রিমান্ডে নেয়। ঠিক আছে, তো ওরা পরিচিত হয় যে যে মাফিয়া উদ্দেশ্যেই, মানে পুলিশ আমাদের পক্ষ নেয় পুলিশ। তখন আমাদের রোমে রিমান্ডে নেওয়ার পরে দেখা যায় আমি অসুস্থ, এখানে হাত ফুলে যায়, পুরো হাত ফুলে যায়। তখন বলে কি যে আরে রিমান্ডে নেওয়া যাবে না, আরে আগে হসপিটালে পাঠাও। তো আমি হসপিটালে যাওয়ার পর ইন্ডিয়ানের সাথে পরিচয় হয়, তো ইন্ডিয়ানরা আমি বলি সবকিছু, তো বাংলা বলতে পারে, হিন্দু বলতে পারে। আমি বলার পরে ও বুঝে জিনিসটা, পরে ওই এক কান মিলে ধরে যে দেখ ও এরকম, ওরা দেখ বাইরে ডাকা ধরছিল এরকম এরকম। পরে আমি ওর ইন্ডিয়ার বলি, দেখ তবু ইন্ডিয়ারও দুজন আছে এরকম এরকম। পরে ওই ইন্ডিয়ান আমার খুব সহযোগিতা করে।
আচ্ছা,
পরে বলে জ্বর দিয়ে নাম কেটে দিল আমাদের ডাক্তারের নিয়ে। পরে আমাদের সবাই নাম, চারজনের এখন 14 বছর জেলে আছে, ওদের জেলে এখনো আছে জামশেদ, ওরা এখনো 14 বছর আছে,
ওরা এখনো জেলে আছে।
জেলে আছে, জি, এখন ইরানে জেলে আছে।
আর আপনার কি হলো?
আমাদের জেলে নাম আমরা শুধু ভাষা জানি না দেখে আমাদের মানে ওই সিলের জন্য আমাদের কেটে দিল, জ্বর সেই সাথে সংযুক্ত না, ওরা করছে পাকিস্তানি আফগানি 5 জন পায় নাই, আবার ওই পাকিস্তানকেও পায় নাই, এই জন্য ওদের উপরে নাম দুষ্টিটা করে, মানে আর যারা ছিল নাম জানে ওর উপরে এইটা করে আর বাকিগুলো সবাই আবার ছেড়ে দেয়।
আচ্ছা, তারপর আপনারা ওখান থেকে কি করলেন?
ওখান থেকে পরে আমি যোগাযোগ করলাম, আমার মেজমার কাছে ফোন দিলাম।
আচ্ছা,
পরে ওরা মানে কোর্টে নিয়ে নেয় আর আমাদের আবার পাকিস্তান দিয়ে দিবে। এখন যখন পাকিস্তান দেয়, পাকিস্তান দালার হাতে আমি কন্ট্যাক্ট করি যে আমাদের এরকম এরকম এই করছি। পরে বলছে যে ভালো কাম করছিস, মানে এরকম বলে যে মাফি মেরে ফেলেছে, ভালো কাম করছিস। পরে বিস্তারিত বললাম, পরে আসার পরে পাকিস্তান আসার পরে ইরানি প্রায় 26 দিন জেল খাটার পরে আমি আবার মানে ওইখানে জেল খাটি, আবার জেল খাটার পরে আমাদের আবার পাকিস্তান ডিপোর্ট করে দেয়।
আচ্ছা,
ডিপোর্ট করে দেওয়ার পরে তখন আবার আমরা ওইখানে আবার সাময়িকভাবে একজনের হাতে বন্দি করি, ডাক্তার নাম মানে পাঞ্জাব কুতুব এরকম নাম থাকে, ওই গ্রুপের হাতে আটার পর আমি দেখছি অসুস্থ এরকম। পরে ওরা দেখা, ওরা বলে যে তোকে একজনের 40,000 টাকা করে দেয়, পরে আমি তোকে দালালের কাছে দিয়ে দিবো। পরে ওইখান থেকে দেখা যায় দালালের কাছে দেয় আমাদের 40,000 টাকা করে নেওয়ার পরে দালালের কাছে মেন দালালের কাছে চলে আসি, আবার সেই পেয়ালির কাছে ঘুরে চলে আসি, যে ফার্স্ট টাইম যেখানে যাই আমাদের রিসিভ করছিল। ওইখানে চলে আসার পরে ওইখানে আমাদের বলে যে তোরা রেস্ট নে, তোকে আগামী বছর আবার পাঠাবো, মানে কি বলতেছে যে 5-6 মাস রেস্ট নেওয়ার পর তোকে আবার যখন
রেস্ট কোথায় নিবে?
পাকিস্তান,
পাকিস্তানে রেস্ট নিতে বলে।
হ্যাঁ, সবাই রেস্ট নে। তো আমরা এই মধ্যে দুজন বললাম যে না, আমরা ওই পথে যাবো না, যাবোই না, আমাকে বাংলাদেশ পাঠাও। ওরা বলে যে না, তোকে বাংলাদেশ পাঠাবো না, তোকে চলে আসবি। তাই আমি মামার সাথে যোগাযোগ করলাম, তাহলে মামা আবার প্লাস নাম শুনছেন আপনি, প্লাস এর মালিক হইল খান, তাই ওনার বোন জামাই ছিল এখানে আর্মির কর্নেল, ওনার খুব ক্ষমতা দাপট পাকিস্তান করাচিতে, সে ওনার মাধ্যমে মামা যোগাযোগ করে যে স্যার কি করা যায়, আমার ভাগ্নে ওরকম আটকা পড়ে গেছে কি করা যায়। তো উনি বললো যে আমার ওইখানে বোন জামাই আছে, আমি তার মাধ্যমে দিয়ে কিছু করতে পারি কিনা। তখন আমি ফোন দিলাম, তখন আমাকে একজন হোটেলে খাবার নিত, তখন তালা দেখা যাচ্ছে যে তালা কিভাবে খুলতে হয় এটা আমি জানতাম না, ওই আফগানিস্তানি ছেলেদের কাছ থেকে আমার শিখা, যে কোনো তালা আমি খুলতে পারি। তখন দেখা যাচ্ছে যে আমি রাস্তা দিয়ে যখন খাবার দেয় তখন একটা পিন পড়ে আছে, ওই পিনটা আমি দেওয়ালে ঘষি ঘষে ঘষে চুক্কা বানাই তালাটা আমি খুলে ফেলি, খুলে ফেলে পরে আমি চলে যাই। বাইরে পর আমি ফোন দিই, মানে ভাড়া দিয়ে ফোন দেওয়ার পর আমি ইমরান সাহেবের ফোন দাঁড়িয়ে মোবাইল আলার সাথে কথা বলে দিই যে আমরা কোথায় আছি কিভাবে আছি।
আচ্ছা,
তো ফোন আলার মোবাইল আলা বলে যে এখানে এটা জায়গার নাম করাচি, করাচি লালু ক্ষেত এই জায়গাটার নাম যেখানে আসি, তখন বলে দেয় এবং বাংলা হোটেলে একটা স্থান বললো, বাংলা হোটেলের নাম সবাই এক নামে পরিচিত। তখন আমি দালালের নাম বললাম পেয়ারালি, তো উনি চিনল যে হ্যাঁ পেয়ারালির নাম শুনছি, ও অনেকবার এয়ারপোর্টে কয়েকবার কেসে আটকা পড়ছে।
আচ্ছা,
তখন উনি বলল যে ঠিক আছে আমি এটা ব্যবস্থা করবো, তুমি আগামী শুক্রবার তুমি আসবা। আমি পেয়ারালি বললাম যে আমি জুমার নামাজ পড়তে যাবো, আমাকে জুমার নামাজ পড়া দিতে হবে। তো বলল ঠিক আছে জুমার নামাজ পড়বা, আমার শালাও যাবে তার সাথে যাইস, ঠিক আছে। তা আমি জুমার নামাজ পড়তে গেলাম, জুমার নামাজ আর পড়তে যাইনি, আমার টার্গেট হচ্ছে আমি যেভাবে হোক ইমরান সাহেবের কাছে যাবো। তখন আমি ইমরান সাহেবের কাছে ফোন দিলাম যে মামা এরকম আমি নামাজের কথা বলে বাইরে চলে আসছি। তখন ইমরান সাহেব বলল ঠিক আছে আমি আসতেছি, তো উনি পাঁচ মিনিটের মধ্যে উনি আমাকে বললো যে করাচি ওভার ব্রিজ আছে ফ্লাইওভার, ওইখানে তুমি দাঁড়াও, দেখো ওইখানে ইসলামী ব্যাংক আছে।
আচ্ছা আচ্ছা,
আমি ওইখানে ইসলামী ব্যাংকের কাছে বাটার দুক্তার দোকানের সামনে অ্যাড্রেস দিল, ওইখানে আমি দাঁড়িয়ে গেলাম।
আচ্ছা,
তখন আমি ওইখানে দাঁড়ানোর পর উনি আসে খুঁজে মোটরসাইকেল করে তুলে নিয়ে যায় বাসায়।
আচ্ছা,
বাসায় নেওয়ার পর উনি পরে জানতে পারলাম যে উনি আর্মি সংস্থার লোক। পরে দেখা যাচ্ছে রাত্রে প্রায় অনেক প্রায় 10-12 আর্মি নিয়ে পুলিশ নিয়ে ওই যেখানে আমার আটকে রাখছিল ওইখানে গেছিল ধরতে, পরে পায় নাই, পরে বাড়িওয়ালারে ধরছে, ধরে ঠেলে ওইখানে সাহায্যতা করছে।
আচ্ছা,
পরে আমি পরে আমার ফ্লাইট এক প্রায় ইমিডিয়েটলি ভাবে মানে দুই দিনের মধ্যে আমাকে বাংলাদেশ ফ্লাইট করে পাঠিয়ে দেয় মামার কাছে। পরে বাংলাদেশ চলে আসার পরে মামা এই
আপনি কতদিনের এই সফরটা আপনার কতদিনের হলো?
প্রায় 7.5 মাস।
এই 7.5 মাস পরে আপনি দেশে ফিরলেন। দেশে ফেরার পরে যখন আপনি বাড়িতে ঢুকছিলেন, ওই সময় আপনার বাড়ির অবস্থাটা কি?
যখন আমি ঢাকায় আসি তখন আমি হসপিটালে অসুস্থ ছিলাম, পুরো ব্যান্ডেজ ছিল আমার হাতে, আমি বলছি এখানে ছিল, এখানে সিগারেট পড়া ছিল। তখন আমি ইসলামী হসপিটালে আমি ছিলাম অনেকদিন। আমি বাংলাদেশ ফিরে পর অনেক মানে আমার আব্বা মা আগে বাড়ি ঢাকা চলে আসে, আসার পর আমার ধরায় অনেক কান্নাকাটি করে হাজারি, আর যখন আমি বাড়িতে যাই তখন আমার অনেক লোক আমার বাড়িতে আসে দেখতে আমাকে।
ওকে, কত টাকা আপনি ধরা খেলেন সব মিলিয়ে?
নগদ বাবার টাকা ছিল 6.5 লক্ষ টাকা, আর আমি জমিতে যদি এখন হিসাব করি তাতে প্রায় 70 লাখ টাকা। এখন বর্তমান যে জমি বিক্রি করছে
ওই জমিটার দাম এখন 70 লাখ টাকা,
2 বিঘে জমির দাম এখন টোটাল 70 লাখ টাকা।
ওই সময় আপনি 6.5 লাখ টাকা লস খেয়েছেন?
হ্যাঁ, ওই সময় জমি দিয়ে 6.5 লক্ষ টাকা,
আর সেই জমি এখন বর্তমান দাম হচ্ছে 70 লক্ষ টাকা। মানে ওই জমি যদি আপনি এখন বিক্রি করতেন রাজার হালে রীতিমতো দিন পাস করতে পারতেন।
জি,
আপনি কি করেন এখন?
আমি এখন স্যার গ্রাফিক্স ডিজাইনার, কম্পিউটারের কাজ করি। এরপর আমি আরো দুইবার বাইরে গেছি
এবং একইভাবে আপনি ধরা খেয়েছেন?
না না, এরপর আমি গেছিলাম লিবিয়া,
কিন্তু ওখানে সাকসেস করতে পারেননি।
না, লিবিয়া গেছিলাম, লিবিয়া যখন যুদ্ধ ছিল তখন চলে আসছিলাম।
বিদেশ যান আপনারা, মানে এত রিস্ক নিয়ে যে গেলেন, জীবনের সবচাইতে যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় লেখাপড়া করা, নিজের ভিতরে একটা ফাউন্ডেশন দেয়া, এবং আজকে আপনার বয়স মাত্র কত বলছিলেন বলুন তো?
27,
এখন আপনার টক বগে আপনি তরুণ কেন? মানে আপনি হ্যালো 8920 তে আপনার তো গল্পটা বললেন, আপনি কেন বললেন বলেন?
কেন বললাম স্যার, আমার টার্গেট ছিল আগে থেকে, আমার ইচ্ছা ছিল যে আমি আমার বাবার অনেক জমি আছে, আমার ইচ্ছা ছিল যে গরিব মানুষের জন্য কিছু একটা করার, আমার স্বপ্ন ছিল ওরকম একটা আশ্রয় কেন্দ্র মতন, মানে পড়ালেখা শুরু করে বাচ্চাদের এবং মুরব্বীদের রাখার। আমার যেহেতু জায়গা আছে, টাকা নাই, কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমি, এখনো স্বপ্ন আছে আমার স্যার, যে আমি একটা ওই একটা প্রতিষ্ঠান করব।
কিন্তু আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে যারা অবৈধ পথে যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতেন?
আমার উদ্দেশ্য একটাই, যে কেউ যেন বাইরে না যায়, এবং যে বিদেশে যাওয়ার যে কষ্টটা, সেই কষ্টটা যদি বাংলাদেশে করে তা আমি মনে করি বাংলাদেশেও এখন অনেক কিছু করা যায়।
আপনার কি এখন স্বপ্ন আছে বিদেশ যাওয়ার?
না স্যার, এখন স্বপ্ন নেই, কিন্তু আমার কিছু করা বাংলাদেশে, যদি আমি ওই টাকাগুলো যদি ধরে রাখতে, এনে যদি আমার কাছে 4 লাখ টাকা 5 লাখ টাকা থাকে, আমি বাংলাদেশে 1 লাখ টাকা কামাবো, এরকম এখন প্ল্যান আছে, এরকম ছিল না।
প্রিয় শ্রোতা, আমরা শুধু ওকে আজকের এই জীবনের গল্প এই কারণেই নিয়ে এসছি যে ও যে জীবনে যে যত বড় একটা ঝুঁকি নিয়ে, ওর মতো রাস্তায় গিয়ে অনেকে মারাও যায়, যে গল্পগুলো হয়তো মিডিয়াতে আসে না, যে গল্পগুলো হয়তো দালালের খপ্পরে পড়ে যারা পাঠিয়েছেন তারা কখনো হয়তো জানেনও না বিদেশের মাটিতে কোথায় কবর হয় কি হয় না হয়, কোনো খবর নাই, এরকম অসংখ্য ঘটনা ঘটে। আপনারা অবশ্যই বিদেশ যাবেন, বৈদেশিক রেমিটেন্স বাংলাদেশের জন্য স্বর্গ, এবং বাংলাদেশ যতটা উন্নত করছে তার পেছনে অন্যতম অবদান হচ্ছে এই বৈদেশিক রেমিটেন্স। কিন্তু অবৈধ পথে যাবেন না, অবৈধ পথে গেলে আজকে রনি যে ঘটনাটা বলল, ও তো জীবনে ফিরে এসছে, এরকম অনেকে আছে জীবনে ফিরে আসে না। আপনাদেরকে সচেতন করতে এই এই অনুষ্ঠানটি আজকে, এবং যারা সচেতন হলেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের এই অনুষ্ঠানের প্রতি, ইনফ্যাক্ট রনির প্রতি কৃতজ্ঞতা। এরকম গল্প যদি আরও থাকে যারা বিদেশ গিয়ে এভাবে প্রতারিত হয়েছেন, ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তারা আসবেন, তাদের কথা আমরা মানুষদেরকে শোনাতে চাই। আজকের মতো শেষ করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া শুভরাত্রি জানাচ্ছি আপনাদের সবাইকে, সবাই অনেক ভালো থাকুন, সহি সালামতে থাকুন, নিরাপদে থাকুন, সেই শুভকামনা সবসময় আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য থাকে। যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন 09613 শূন্য 9 6 1 3 8 9 2 8 9 2। আমি আবারও বলছি 0 9 6 1 3 8 9 2 8 9 2। এই নম্বরে ফোন করলেই হবে। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করছি। অনেক ভালো থাকুন, এবিসি রেডিওর সাথে থাকুন। শুভরাত্রি।